This track was downloaded from fusionbd.com.
Inspector Tariq, coffee khule.
Kintu eta ki? Eta ki kore shombhob? Shobar bhitore jeno ek jholok biddhu chomke gelo. Emon shomoy ekta hashir shobdo bheshe ashe. Ebar kuashay shunlen romanchokor ek kahini. আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিওতে।
স্বাগত সবাইকে কুয়াশার রাতে, সাথে আছে বিশ্বরমিন আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। অনেক প্রতীক্ষা অনেক অপেক্ষার পর অবশেষে শুরু হয়ে গেল কাঙ্ক্ষিত অনুষ্ঠান। আর আজকেও আমাদের প্রতিবারের মতন রয়েছে প্রথম ঘন্টা একটি গল্প। আজকের গল্পটি একটি সংগ্রহীত গল্প, খুবই চমৎকার একটি গল্প যেটা পড়ে শোনাবে সেতু। আর পরের ঘন্টায় চলে যাব আমরা কুয়াশার মূল কাহিনী শুনতে। তার আগে আমাকে যে এসএমএস করেছেন তাদের এসএমএস পড়ছি। প্রথমে লিখেছেন কামরুল হাসান মানিক ছড়ি থেকে, কেমন আছো আপু? আমি আজ আমার ফ্রেন্ড পারভেজ রহমান আমিনুল কুয়াশা শুনছি, তাদেরকে হাই বলে দাও। হাই রহমান, পারভেজ, আমিনুল আর কে? কামরুল হাসান। ওকে। কিরণ লিখেছে মানিকছড়ি থেকে, আমি ক্লাস এইটে পড়ি, সামনে আমার মডেল টেস্ট পরীক্ষা, আমার জন্য দোয়া করবে। নিশ্চয় দোয়া করবো। সন্দীপ থেকে রিজভি লিখেছে, আমার বেস্ট ফ্রেন্ড অনামিকাকে একটু ওয়েলকাম জানিয়ে দাও, আম্মুর থেকে কষ্ট করে কুয়াশা শোনার জন্য মোবাইলটা নিয়ে নিলাম। অনেক ধন্যবাদ তোমাকে এবং আনিকা, স্বাগত তোমাকে কুয়াশার রাতে। আজাদ লিখেছে চিটাগং থেকে, হাই শারমিন আপু, আমি আপনার নিউ ফ্রেন্ড, প্লিজ আমাকে ওয়েলকাম জানান আর ফারহানাকে হাই, তাড়াতাড়ি আজকে কুয়াশা শুরু করো। এত হাই হ্যালো করলে তার তাড়াতাড়ি শুরু করা যাবে না, আমার অনেকক্ষণ কথা বলতে হবে তাহলে। বেবিলন চাকমা লিখেছে বুড়িঘাট থেকে, আপু কেমন আছো? তোমাকে আমার খুব খুব ভালো লাগে কারণ তুমি আমার সব এসএমএস পড়ো, খুব ভয় লাগছে একা একা শুনছি, অনেক ধন্যবাদ তোমাকে লিখবার জন্য। সপ্ত লিখেছে রামপুরা থেকে, আবার শুরু হলো কুয়াশা। এক্স্যাক্টলি। জাহিদ হোসেন নিলয় চিটাগং আগ্রাবাদ থেকে, ওয়েলকাম কুয়াশায়। আর রাজবাড়ি থেকে আকাশ খান লিখেছে, আশা করছি আজকের গল্পটা খুব ভয়ঙ্কর হবে, আমারও সেরকম মনে হয়। সোহেল রানা লিখেছে কেরানীগঞ্জ থেকে, শামিন আপু তুমি কেমন আছো? আমি অনেকদিন পর কুয়াশায় আসলাম। রিমা লিখেছে ফটিকছড়ি থেকে, হাই আপুনি কেমন আছো? আজকে আমার কাজিন রেখা, সাদিকা, সঞ্জো কুয়াশা শুনবে, সো আর্লি কুয়াশা শুরু করো, আমাদের খুব ভয় লাগছে, তারপরে শুনবো। নানিন ফারহা লিখেছে, হাই আপু, ওয়েটিং ইগারলি ফর দ্য শো টু স্টার্ট, লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। মৃদুলা লিখেছে গোয়ালনগর থেকে, লিখেছে আপু আই লাভ কুয়াশা অ্যান্ড তোমার ভয়েসটা অনেক সুইট, থ্যাংক ইউ মৃদুলা। আর এরশাদ খন্দকার লিখেছে চিটাগং থেকে, ওয়েলকাম জানিয়েছে আমাকে উল্টো, অনেক ধন্যবাদ। আর রফিক লিখেছে, রফিক অ্যান্ড সারোয়ার ফটিকছড়ি থেকে, হাই আপু কেমন আছো? আমার ফ্রেন্ড রিমা এবং মোহিনকে হাই বলে দো, হাই। সিয়াম কেরানীগঞ্জ থেকে, শামিন আপু মান্ডেকো, আচ্ছা হিন্দিতে লিখলে আমি বুঝবো না, বাংলায় পড়তে খুব কষ্ট হয় ইংলিশে, তার মধ্যে হিন্দিতে আরো দুর্বোধ্য আমার কাছে। রাকিব লিখেছে চিটং থেকে, হাই আপু আমি জুলাইয়ের 8 তারিখ তন্নি অ্যান্ড থেকে আজ পর্যন্ত শুনছি, আচ্ছা এখন পর্যন্ত শুনছি স্যার, বাট আজ প্রথম এসএমএস করেছে, অনেক ধন্যবাদ সেই কারণে তোমাকে। আপু কেমন আছো? আমি তোমার নিউ ফ্রেন্ড নাইম, আর তাড়াতাড়ি শুরু করো, একটু ধৈর্য ধরতেই হবে কারণ কিছু এসএমএস পড়তেই হবে আমাকে। শারমিন আপু কেমন আছো? আমি তোমার নিউ ফ্রেন্ড, অনেক ধন্যবাদ, কিন্তু নাম নেই, হাউ আর ইউ শারমিন আপু? মাই নেম ইজ রাইহান, মিরেশরাইতে থাকে। ফটিকছড়ি থেকে অনেক বন্ধু লিখেছে, আজকে লিখেছে জাভেদ, পিঙ্কি, জামশেদ ও রাশেদ, লিখেছে আমরা সবাই মিলে আজকে কুয়াশা শুনছি, অনেক ধন্যবাদ তোমাদেরকে। মমিন খান, হ্যাঁ আমি ভালো আছি মমিন খান। আর আরেকজন লিখেছে রাসেল, খিলগাঁও থেকে, খিলগাঁও তালতলা থেকে, লিখেছে আপু প্লিজ কফিনের মুখটা খুলেন, একটু অপেক্ষা করতে হবে, কফিনের মুখটা খুলতে হলে বেশ দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। আজকে আজকে রাত বড় দীর্ঘ, সেটা লিখেছিলাম স্ট্যাটাসে। রাইনা লিখেছে চিটাগং থেকে, আমি প্রথম থেকে এসএমএস করছি, পূর্ণিমার রাতে শুনছি। আজকে কিন্তু খুব চমৎকার পূর্ণিমার রাত, একজন ভ্যাম্পায়ার কথা লিখেছে, একজন ওয়্যারওলফের কথা লিখেছে। দেখি আজকে এই রাতে কি হয়, পূর্ণিমার রাতে কি আছে আজকের কুয়াশায়। তো আজকে কুয়াশায় কি আছে সেটা জানবার আগে আমাদের প্রথম যে গল্প রয়েছে সেটা শুনবো, সেটা সংগ্রহিত একটা গল্প। গল্পটির নাম হচ্ছে, প্রথম গল্পটির নাম হচ্ছে ভূতুরে ঘুড়ি। এটা প্রথম পার্টটা শুনবো এখন, যেটা পড়ে শোনাবে সেতু। একটা ছোট্ট বিরতি নিয়ে পরের পার্টে সোজা চলে যাবো, তারপরে ফিরে এসে কথা বলছি। সঙ্গেই থাকবেন, আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221।
মঙ্গলবার বড়দিন বলে আমি ঘুমাতে গেলাম দেরিতে। বাটাভিয়া মেডিকেল জার্নালের জন্য একটা লেখা তৈরি করলাম দুপুর পর্যন্ত, তারপর গেলাম জাহাজঘাট সিঙ্গাপুরে যাওয়ার জন্য জাহাজের টিকিট কাটতে। সাবমারিনে কম দিন তো কাটালাম না, পুরো 6 বছর। এখন এই জায়গা ছেড়ে চলে যাচ্ছে চিরতরে। অবশ্য এজন্য আমি মনে মনে খুব খুশি, কাজকর্ম সব সেরে ফিরে এলাম বাড়িতে। বাধা ছাদা শুরু করলাম দুপুর 2টার দিকে। হঠাৎ কেন জানি একটা অদ্ভুত অস্থিরতা গ্রাস করলো আমাকে। ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজার শব্দ হল। শব্দটা থেমে যেতেই ভয়ের শীতল একটা স্রোত বয়ে গেল শিরদাঁড়া বেয়ে। হঠাৎ এই ভয় এবং অস্থিরতার কোনো কারণ খুঁজে পেলাম না আমি। আধিভৌতিক কোনো ব্যাপারেও আমার বিশ্বাস নেই, কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে জানি অহেতুক আমার ভেতর এ ধরনের কোনো অনুভূতি কাজ করছে না। মনে হলো খুব শিগগিরই ভয়ঙ্কর কোনো ঘটনার সম্মুখীন হতে যাচ্ছি। ঘণ্টাখানিক পর কর্নেলের কাছ থেকে একটা অদ্ভুত চিঠি পেলাম। চিঠি নিয়ে এলো এক ক্যান্টোনিজ ছোকরা। চিঠিতে লেখা, প্রিয় ডাক্তার ভ্যান রুলার, আপনি এলিসকে শেষবার যখন দেখে গেলেন বললেন জ্বর হয়েছে, সেই জ্বর এখন আরো খারাপের দিকে মোড় নিয়েছে। সাবমারিনটা ছেড়ে যাওয়ার আগে অনুগ্রহ করে একটি বার যদি আমার বাড়িতে পদধূলি দেন চিরকৃতজ্ঞ থাকব আমি। আরেকটি ব্যাপারে আপনাকে সতর্ক করে দিচ্ছি, আসার পথে জঙ্গলের উপর যদি কোনো ঘুড়ি উঠতে দেখেন মনের ভুলেও এটাকে মাটিতে নামানোর চেষ্টা করবেন না। আপনার বিশ্বস্ত এডওয়ার্ড কোর্লিন। বার দুই চিঠিটা পড়লাম আমি। কোর্লিনের সঙ্গে আমার পরিচয় বেশি দিনের নয়, বছরখানেক আগে সে ব্রিটিশ নর্থ বর্নিও থেকে এখানে আসে। ওখানে সে জঙ্গল রক্ষক হিসেবে কাজ করত। তার আসার কয়েকদিন পর অন্য আরেকটি স্টিমারে আসে তার স্ত্রী এলিস এবং কন্যা ফে। কর্নেল সম্পর্কে লোকে নানান কথা বলে, গুজব আছে জঙ্গল রক্ষকের চাকরি করার সময় ডায়াক আদিবাসীরা বিদ্রোহ ঘোষণা করলে সে তাদের সবাইকে নিষ্ঠুরভাবে দমন করে। তার এই নিষ্ঠুরতার কারণে ব্রিটিশ সরকার তাকে চাকরিচ্যুত করেন। সামারিন্ডা আসার কিছুদিনের মধ্যে কর্লিন মহাকাশ নদী থেকে কিছু দূরে একটা পুরানো রেস্ট হাউসে আস্থানা করে। পরে ওটাকেই সে নিজের বাড়ি হিসেবে ব্যবহার করতে শুরু করে। তার স্ত্রী এবং কন্যা তখন থেকে বাধ্য হয় জঙ্গলের এই অনাত্মীয় পরিবেশে প্রায় এক ঘরে অবস্থায় জীবনযাপনে। ক্যান্টোনিস ছেলেটা এখনো দাঁড়িয়ে আছে সামনে। আমার ইচ্ছে করলো সরাসরি বলি যে যাব না। সত্যি বলতে কি কর্লিনকে আমি খুব একটা পছন্দও করি না, কিন্তু চিঠিতে ঘুড়ির ব্যাপারটা আমাকে আগ্রহী করে তুলল। তাই ছোকরাকে জিজ্ঞেস করলাম, কাঞ্চো তোমাদের গ্রামের ডায়াকরা কি ঘুড়ি উড়ানোর উৎসব শুরু করেছে? মাথা নাড়ল সে। তাহলে কি মালয়রা উড়াচ্ছে? ওখানে কোনো মালয় নেই, মাত্র একটি ডায়াক গ্রাম আছে, আপনি যাবেন? আমি একটু ইতস্তত করলাম, তারপর বললাম হ্যাঁ যাব। তোর মাঝিমাল্লাকে শাম্পান দিয়ে রেডি থাকতে বল, আমি আধ ঘন্টার মধ্যে জেটিতে আসছি। আমি এমনিতে শাম্পানে চড়ে কোথাও গেলে খড়ে ছাওয়া কেবিনের ছায়ায় বসে পাইপ খেতে খেতে যাই, কিন্তু আজ টেনশনের জন্যই বোধহয় সূর্যের প্রখর তাপ অগ্রাহ্য করে গলুইয়ে বসে তীরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলাম। ঘন্টা দুই কেটে গেল কোনো ঘটনা ছাড়াই। তারপর কর্লিনের বাড়ির কাছাকাছি পৌঁছে নদীর শেষ মোড় ঘোরার সময় কাঞ্চো আঙুল তুলে আকাশ দেখালো। উত্তেজিত গলায় বলল, দেখেছেন ঘুড়ি, বড় ঘুড়ি। নদীর বুকে বসে স্পষ্ট দেখলাম ঘুড়িটাকে, তবে অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না। ঘুড়িটি বেশ বড়, দুটুকরো বাঁশ আর লাল রাইস পেপার দিয়ে সুন্দর করে ওটাকে তৈরি করা হয়েছে। লেজটা লম্বা, রূপকথা ড্রাগনের কথা মনে করিয়ে দিল। হঠাৎ জিনিসটা আমার চোখে পড়ল, যে সুতোয় বেঁধে ঘুড়িটা উঠছে ওটা গ্রামবাসীদের তৈরি পাটের দড়ি কিংবা সুতো নয়, তার, তামার তার। সূর্যের আলোতে সোনার মতো ঝকমক করে উঠল তারটি। ক্রমশ নিচু হতে হতে একসময় জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল।
কাঞ্চ, জলদি তীরে ফেরাও নৌকাটা,
চেঁচিয়ে বললাম আমি। কয়েক মিনিট পর ঘন জঙ্গল আর পোকামাকড় অগ্রাহ্য করে আমি ছুটতে শুরু করলাম সামনের দিকে। একটি বড় পালাপাক গাছের মাথায় আটকে আছে তারটি। কাছে পিঠে কোনো মানুষজন চোখে পড়ল না। অবাক হলাম এটা ভেবে, তাহলে ঘুড়িটি ওড়াচ্ছে কে? ঘুড়িটি কোনো আদিবাসীর তৈরি, কিন্তু ওই তামার তারের সঙ্গে কোনো শ্বেতাঙ্গের সম্পর্ক আছে ধারণা করলাম আমি। চিন্তিত মুখে ফিরে গেলাম সাম্পানে। মিনিট দশেক পরে কার্লিনের জেটিতে মাঝিরা সাম্পান বাঁধল। কাঞ্চু আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল কার্লিনের বাড়িতে। কার্লিন দরজায় দাঁড়িয়েছিলেন, আমার সাথে হাত মিলিয়ে ঢুকল ভিতর ঘরে।
আপনি এসেছেন বলে খুব খুশি হয়েছি ডাক্তার,
বলল সে।
আপনার অপেক্ষায় থাকতে থাকতে আমি চিন্তায় মরেই যাচ্ছিলাম, আসবেন কি আসবেন না এই ভেবে। এলিস পেছনের ঘরে আছে, আমার মেয়ে ফে তার সেবা করছে।
রোগীর অবস্থা এখন কেমন জানতে চাইলাম আমি।
ভালো না,
বলল করলিন।
কুইনাইন খাওয়াচ্ছি ওকে, যেভাবে আপনি বলেছেন, কিন্তু জ্বরের জন্য সে এত অসুস্থ হয়ে পড়েনি। আচ্ছা ডাক্তার, আসার সময় কোনো ঘুড়ি চোখে পড়েছে আপনার?
আমি লোকটার দিকে কড়া চোখে তাকালাম। করলিনের মুখটা বাজ পাখির মতো, চোখ দুটো শুয়োরের চোখের মতো। ওর মুখে আর হাতে পোকামাকড়ের অসংখ্য কামড়ের দাগ। এসব গ্রীষ্মমন্ডলীয় দেশে অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার। ওর চেহারায় প্রচন্ড অস্থির একটা ভাব। আমার কঠিন দৃষ্টি দেখে সে তাড়াতাড়ি বলে উঠল,
ঠিক আছে, তার চেয়ে আপনি বরং আমার স্ত্রীকে একবার দেখুন।
পেছনের একটি ঘরে নিয়ে গেল সে আমাকে। ঘরটি ছোট, একটি মাত্র বিছানা ঘরে, জানালার শাটার অর্ধেক নামানো। অসুস্থ মানুষের গায়ের গন্ধ প্রকট ভাবে ভেসে বেড়াচ্ছে ঘরটিতে। করলিনের স্ত্রী মরার মতো পড়ে আছে বিছানায়, তার পাশের চেয়ারে বসে আছে তার মেয়ে ফে। আমি মহিলার হাতের নাড়ি পরীক্ষা করতে লাগলাম, তাপমাত্রা দেখলাম, হৃৎস্পন্দন দ্রুত, কিন্তু থার্মোমিটারে দেখলাম স্বাভাবিকের চেয়ে নিচে। করলিন হঠাৎ এসে ঢুকলো ভেতরে, আমাকে টেনে নিয়ে গেল জানালার কাছে, আঙুল তুললো আকাশের দিকে।
দেখুন,
ভাঙা গলায় বলল সে,
দেখতে পাচ্ছেন?
দেখলাম সেই ঘুড়িটি আগের মতো উঁচুতে আকাশে উঠছে, কিন্তু বাতাস কাছেই আনছে ওটাকে দ্রুত। লাল রাইস পেপার দিয়ে নীল আকাশের বুকে ক্ষত চিহ্নের মতো দগদগে হয়ে ফুটে আছে। দেখলাম, বললাম আমি, একটা ঘুড়ি, কিন্তু তাতে কি? করলিন দ্রুত বাধা দিল,
ঘুড়িটা দেখতে থাকুন ভ্যানরুলার, কথা বলবেন না প্লিজ।
আমি আবার আকাশের দিকে মুখ তুলে চাইলাম, এবার বুকে হাতুড়ির বাড়ি পড়তে শুরু করল।
ঘুড়িটা দেখতে দেখতে নাড়ি পরীক্ষা করে দেখুন,
কর্কশ গলায় বলল করলিন। কাপা হাতে একটি সিগারেট ধরালো সে, হেলান দিয়ে দাঁড়ালো দেয়ালের গায়ে। আমি অনেকক্ষণ ধরে এলিসের নাড়ি পরীক্ষা করলাম ঘুড়িটার দিকে চোখ রেখে। ড্রাগনের মতো লেজ বাতাসে উঠছে পথপথ করে। নামতে নামতে ঘুড়িটি মাটি থেকে 50 ফিট উচ্চতায় এসে দাঁড়ালো। এলিসের ভয়ানক শ্বাসকষ্ট শুরু হল, হাঁপানি রোগীর মতো শ্বাস টানতে শুরু করল সে। নাড়ির গতি ভয়ানক ক্ষীণ হয়ে গেল। আমি তাড়াতাড়ি একটি ক্যাপসুল খাওয়ালাম এলিসকে। ধীরে ধীরে অবস্থা স্বাভাবিক হয়ে এল। বাইরে চেয়ে দেখি ঘুড়িটি উপরে উঠতে শুরু করেছে, তারা খাও পাখির মতো ওটা দিক বদলে চলে গেল। সেন্ট্রাল রুমে এসে ঢুকলাম আমি। এক গ্লাস হুইস্কি ঢেলে করলিনের মুখোমুখি বসলাম। করলিন কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে বললাম, বর্নিওতে আমি 6 বছর ধরে আছি, অনেক অদ্ভুত এবং কঠিন রোগের চিকিৎসা করেছি, কিন্তু এমন ঘটনা আমার জীবনে এই প্রথম। এটা গুড লর্ডে অসম্ভব।
তাহলে আমি মিথ্যা বলিনি, বলেন,
বলল করলিন।
আপনি দেখেছেন?
আমি দেখেছি, বললাম আমি। আর ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি, আপনার স্ত্রীর শারীরিক অসুস্থতা কোন না কোনো ভাবে অদ্ভুত এবং অশুভ এই ঘুড়ির ওড়াওড়ির সঙ্গে সম্পৃক্ত। ঘুড়িটি যখন উপরে উঠতে থাকে তখন তার নাড়ির গতিও স্বাভাবিক থাকে, কিন্তু যখনই জিনিসটা মাটির দিকে নেমে আসতে শুরু করে তার হৃদস্পন্দন ধীর হয়ে আসে, মৃত্যু চলে আসে নিকটে। আচ্ছা, এই ব্যাপারটা শুরু হয়েছে কবে থেকে?
গতকাল দুপুর থেকে,
বলল করলিন।
এলিস এত দুর্বল হয়ে পড়েছিল যে বিছানায় শুয়ে পড়তে বাধ্য হয়েছিল। প্রথমে আমার মনে আসে ওই শয়তান ঘুড়িটাকে টেনে নামানোর, আমি কাজটা করতে গিয়েছিলাম, সেই সঙ্গে প্রায় মেরে ফেলার জোগাড় করেছিলাম ওকে। আমি ওই গাছে উঠে ওটাকে আস্তে আস্তে টেনে নামাতে শুরু করেছি। এই সময় ফে রিভলভারের গুলি ছুড়ে জানালো ওর মায়ের অবস্থা খুবই খারাপের দিকে মোড় নিয়েছে। গাছ থেকে নেমে পড়ে আমি তৎক্ষণাৎ, করলিন আমার দিকে ঝুঁকল।
খোদার কসম ডাক্তার, এ কিসের বিরুদ্ধে লড়াই করছি আমরা?
আমি জবাব না দিয়ে পাশের আরেকটি কামরায় দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতরে দেখলাম অনেকগুলো সেলফ, দেয়ালে থরে থরে সাজানো অদ্ভুত কিছু জিনিস। আপনার কালেকশন আমাকে দেখতে দিন, বললাম, হয়তো এ থেকে কোনো ক্লু খুঁজে পাব। করলিন তার কালেকশনের জন্য এই এলাকায় বেশ পরিচিত, বহু বছর ধরে সে এই কালেকশনের পেছনে লেগে আছে। সে মাথা ঘুরিয়ে ডাকল,
কাঞ্চো এদিকে আয় শিগগিরি।
ক্যান্টনিস ছেলেটি দৌড়ে এলো করলিনের গলা শুনে, দ্রুত দরজা খুলল।
কয়েকদিন আগে এক চোর ঢুকেছিল আমার ঘরে,
বলল করলিন।
আমার জিনিসপত্র চুরি করতে চেয়েছিল হারামজাদা। আমি গুলিও করেছিলাম বেটাকে লক্ষ্য করে, কিন্তু মিস হয়েছে গুলি।
করলিনের সংগ্রহের বেশিরভাগ জিনিস বর্ণীয় থেকে সংগ্রহ করা, বেশ কিছু জিনিস যেমন জাক সিলেবস এসব চীন থেকে আনা। আমার চোখে পড়ল পরাং ব্লো পাইপ এবং কিছু মৃন্ময় পাত্র। তবে চোখ আটকে গেল কোনার দিকে একটি শেলফের উপর, চকচকে লাল রঙের বিশাল একখণ্ড সিল্কের কাপড় রাখা ওখানে। সিল্কের এই কাপড় খণ্ড খাঁটি তিব্বতী কাজ। আমার আগ্রহ লক্ষ্য করে বলল করলিন,
এটা এনেছি উত্তর ভারতের নিষিদ্ধ মন্দির পো উয়ান কুয়ান থেকে। যখন জিনিসটা আমার চোখে পড়ে তখন ওটা দিয়ে অগ্নিদেবতার পূজা করা হচ্ছিল। আসলে সত্যি বলতে কি, আমি লোভ সামলাতে পারিনি। বাইরের দেয়াল বেয়ে খোলা এক জানালা দিয়ে ঢুকে কাপড়টা আমি নিয়ে আসি। মন্দিরের পুরোহিতরা তখন সবাই ঘুমাচ্ছিল।
ওটা আপনি চুরি করেছেন, চিৎকার করে বললাম আমি। মাথা ঝাঁকালো করলি।
আসলে যারা এরকম দুষ্প্রাপ্য জিনিস সংগ্রহ করে তাদের প্রয়োজন পড়লে এরকম একটু একটু সঠতার আশ্রয় নিতেই হয়, এতে অন্যায়ের কিছু নেই। তিব্বতীদের কাছে এই কাপড়ের গুরুত্ব অপরিসীম। সন্ন্যাসীরা এটাকে অগ্নিদেবতার কোন একটা বস্তু বলে উল্লেখ করেছিল। তাদের বিশ্বাস, যারা এই বস্ত্রের অবমাননা করবে তাদের উপর সপ্ত নরক ভেঙে পড়বে।
বস্ত্রখণ্ডটির আসলে আসল সৌন্দর্য এর মাঝখানে আঁকা ড্রাগনের ছবিতে। আমি ঠিক নিশ্চিত নই, তবে জানি সকল পৈশাচিক পূজা এবং আর্চনায় ড্রাগনের নামেই করা হয়। এশিয়ার সবচেয়ে অজ্ঞাত ধর্মগুলোর মধ্যে এটিও একটি। ধর্মটি প্রেত পূজার উপর প্রতিষ্ঠিত। আমি কাছে এসে কাপড়টি পরীক্ষা করলাম, ডান দিকের নিচের অংশটি ছেঁড়া লক্ষ্য করলাম।
যে চোরটা এটা হাতাবার চেষ্টা করেছিল সেই করেছে এই কাজ। তবে এই কাপড়টা নিয়ে যাওয়ার আগেই আমি এসে উপস্থিত। সে ওইটুকু ছিঁড়ে অন্ধকারে পালিয়ে যায়। কি হয়েছে ফে?
কর্নিলের মেয়ে এসে ঢুকেছে ঘরে, তার মুখ কাগজের মতো সাদা।
তাড়াতাড়ি ডাক্তার,
কেঁদে উঠল সে।
আমার মা!
বিদ্যুৎ বেগে আমি এলিসের ঘরে ঢুকলাম। তার পাশে বসে বুঝতে পারলাম আমার সমস্ত ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। সে মারা গেছে, এলিস কর্নিল। মারা গেছে এলিস। স্পন্দনহীন কবজিটি হাতে ধরে আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। আতঙ্কিত হয়ে উঠলাম সঙ্গে সঙ্গে। ঘুড়িটি ধীরে ধীরে নেমে আসছে নিচে, গাছের মাথায় আছড়ে পড়ল। ওটা পরক্ষণে অদৃশ্য হয়ে গেল ঘন জঙ্গলে। সামারিন্ডা ত্যাগ করার জন্য যেভাবে ব্যস্ত হয়ে উঠেছিলাম, এলিসের অস্বাভাবিক মৃত্যু আমার সেই ব্যস্ততার আগুনে জল ঢেলে দিল। ডেথ সার্টিফিকেট যদিও লিখলাম যে অতিরিক্ত ম্যালেরিয়া জ্বর এলিসের মৃত্যুর কারণ, কিন্তু আমি জানি কারণটা আরো রহস্যময়। ঘুড়িটিকে সংগ্রহ করেছি আমি করলিনের বাড়ির কাছে। ডায়াক অধিবাসীরা আমাকে ওটা দিয়ে গেছে। জিনিসটা বাঁশ আর রাইস পেপার দিয়ে তৈরি, যেমন ধারণা করেছিলাম আমি। কিন্তু উপরের অবশিষ্টাংশে ছোট একটা লাল সিল্ক কাপড় শিরিশ দিয়ে জোড়া লাগানো। গন্ধ শুকলাম, করলিনের সেই অগ্নিদেবতার পূজার বেদির কাপড়ের গন্ধ। এর সপ্তাহখানিক পরে করলিন এলো আমার বাড়িতে। বারান্দায় বসলাম দুজন। করলিনকে ভয়ানক উদ্ভ্রান্ত লাগছে।
ব্যানরুলার,
বলল সে,
আবার আরেকটা ঘুড়ি।
কি? চিৎকার করলাম আমি। মাথা ঝাঁকালো করলিন।
অবিকল আগেরটার মতো, একই সাইজ, একই রং, একই রকমের তার। দিন দুই ধরে দেখতে পাচ্ছি আমি ওটাকে, তবে মনে হয় রাতের বেলা ওটা অদৃশ্য হয়ে যায়।
আমার মেয়ে ফে,
ওকেও ধরেছে?
ভয়ে কেঁপে উঠলাম আমি। করলিন হাত মুঠি করল।
এলিস যেভাবে অসুস্থ হয়ে পড়েছিল সেভাবে নয়, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে ফে। কোন দুষ্ট আত্মা ক্রমশ ওকে গ্রাস করে চলেছে।
এবার আমি নিজে থেকেই বললাম, ফেকে দেখতে যাব আমি। করলিনকে অপছন্দ করলেও ঘটনাটা যেন আমাকে সম্মোহিত করে তুলছিল। করলিনকে জানালাম ঘণ্টাখানেকের মধ্যেই আমি সাম্পানে চড়তে যাচ্ছি। রাতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আকাশের মুখ কালো। কাঞ্চোকে নিয়ে সাম্পানে চড়ে বসলাম আমি। ও সাম্পানের পেছনে বসে ডায়াক মাঝিদের নির্দেশ দিতে লাগল। গতবারের ঘুড়িটি যে জায়গায় দেখেছিলাম ঠিক একই জায়গায় এই ঘুড়িটিকেও দেখলাম। নদীঘাটে সাম্পান ভেড়ার আগ পর্যন্ত এক দৃষ্টিতে চেয়ে থাকলাম ঘুড়িটার দিকে, কিন্তু কোনো মন্তব্য করলাম না। কিছুক্ষণ পর ফে করলিনের সঙ্গে দেখা করলাম আমি। ঘরের মাঝখানে একটি চেয়ারে পাথরের মূর্তি হয়ে বসে আছে মেয়েটি, চোখ দুটো সামনের দিকে স্থির, একটি মুখোশ যেন পড়ে আছে সে, ঠোঁট দুটো রক্তশূন্য। মিনিট পাঁচেক ওর সঙ্গে আস্তে আস্তে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু কোনো কথার উত্তর দিল না সে। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ল, গলা চিরে বেরিয়ে এলো সুতীব্র আর্তনাদ। পর মুহূর্তে মরা মানুষের মতো ধপাস করে পড়ে গেল সে মেঝের উপর। আমি ওকে পরীক্ষা করার জন্য এগিয়ে গেলাম, কিন্তু ভয়ে আমার বুকের মধ্যে ধরফা শুরু করেছে। ঘুড়িটি আবার কাজ করা শুরু করেছে, কিন্তু এবার আর ব্যাপারটাকে সহজে ছেড়ে দেব না এই প্রতিজ্ঞা করলাম। মেয়েটির শারীরিক সামর্থ্য ওই ঘুড়ির ওঠানামার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। অবিশ্বাস্য হলেও ব্যাপারটা সত্য। ঘুড়িটাকে টেনে নামানো যাবে না, তাহলে মেয়েটি মারা যাবে। ওটাকে মাঝাকাশেই ধ্বংস করতে হবে। ওষুধের বাক্সটা নিয়ে দৌড়ে ঘর থেকে বেরুলাম আমি। জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে চলে এলাম নদীর ঘাটে, চড়ে বসলাম সাম্পানে। তীর লক্ষ্য করে বইছা বাইতে শুরু করলাম। আকাশে মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস। টামার তারটিকে অনুসরণ করে আমি তীরে চলে এলাম, ঢুকলাম জঙ্গলে। তারটি এখনো সে গাছের সঙ্গে জড়িয়ে আছে। আমি ওষুধের বাক্স খুলে কাজে লেগে গেলাম। প্রথমে বের করলাম পাইরক্সিলিন, স্প্রে করে দিলাম সামনে। ইথার এবং অ্যালকোহলের সঙ্গে 24 গ্রাম পাইরক্সিলিন মেশালে তৈরি হয় কলোজিয়ন, ছোটখাটো ক্ষত সারাবার মহৌষধ। আসলে পাইরক্সিলিন গান কটন ছাড়া অন্য কিছু নয়। বাক্স থেকে একটি ব্রাশ টিউবও বের করলাম। ওটার দুটো মুখেই বারুদের ক্যাপ পরানো। ক্যাপ দুটো খুলে ওগুলোর মধ্যে গান কটন ঢোকালাম। পকেট থেকে একটা বড় কাগজের টুকরো বের করলাম। তারপর ঘড়ির চেইনটি খুললাম। বাচ্চাদের ঘুড়ির লেজে বেঁধে খবর পাঠাতে দেখেছেন? আমিও তাই করছি, তবে পার্থক্য হল আমার খবর হচ্ছে বিস্ফোরক গান কটন। আকাশে বিদ্যুৎ চমকালেই হল। সামান্য ছোঁয়াও যদি এই পাইরক্সিলিনে লাগে, সঙ্গে সঙ্গে মাঝ আকাশে ধ্বংস হয়ে যাবে ওই ঘুড়ি। আমি তামার তারটিকে গাছের সঙ্গে ভালো করে বাঁধলাম। তারপর মাল মশলা জড়ানো কাগজটিকে বেঁধে দিলাম ওটার সঙ্গে। কাজ করতে করতে কাছে এলো ঝড়। ঘুড়িটি জঙ্গলের ঢেউ খেলানো গাছগুলোর উপর উঠতে শুরু করল। আমি তারটিকে খুলে দিলাম। তারের সঙ্গে বাঁধা কাগজের টুকরোটা এক মুহূর্তের জন্য নড়ল না। তারপর মৃদু গুঞ্জন তুলে তারের সঙ্গে এটা উপরে উঠতে লাগলো। আমি আর দেরি করলাম না, ফিরে চললাম সাম্পানের উদ্দেশ্যে। বাইতে শুরু করলাম বইছা। বাড়ি ফিরে দেখি ফে করলিনের কালেকশন রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘরের শেষ মাথায় জানালার কাছে উঁকি মেরে দাঁড়িয়ে আছে ক্যান্টোনিস ছোকরা। আমি ফের কবজি চেপে ধরে বসলাম। করলিন ঘরের মধ্যে পায়চারি শুরু করল, কাঙ্কচোকে দেখেও না দেখার ভান করল সে। ঘরের কোণে কাঠের বাক্সে রাখা তিব্বতী সে সিল্ক কাপড় খণ্ডকে দেখলাম অনেকখানি বেরিয়ে আছে বাইরে। লাল রংটাকে আরো উজ্জ্বল এবং তীব্র লাগছে এখন। ঝড় বোধহয় এসেই গেল। পূর্ব আকাশ থেকে ছুটে এলো বিশাল এক টুকরো কালো মেঘ, ধেয়ে গেল জঙ্গলের দিক। পরক্ষণে সাপের জিভের মতো ঝলসে উঠল বিদ্যুৎ ঠিক ঘুড়িটার কাছে। প্রচন্ড বজ্রপাতের শব্দে গোটা বাড়ি কেঁপে উঠল থরথর করে। 5 সেকেন্ড পর আকাশে জ্বলে উঠল আগুনের বিশাল এক চাবুক খোলা জানালার উপর। চাবুকটা আঘাত হানলো ড্রাগন লেজটাকে। তামার তারটি সঙ্গে সঙ্গে জ্বলে উঠল দাউ দাউ করে, সাপের মতো পাক খেতে লাগলো। পর মুহূর্তেই ঘুড়িটি অদৃশ্য হয়ে গেল চোখের সামনে থেকে, আর খাটে শুয়ে থাকা মেয়েটির সারা শরীর নড়ে উঠল প্রবল বেগে। মুখ দিয়ে তার গোঙানি বেরিয়ে এলো, নাড়ি কাঁপতে লাগলো থরথর করে, তারপর আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকলো। আর আমি স্বস্তি সূচক চিৎকার করলাম,
সাফল্যের উল্লাসের স্বাদ অনুভব করার আগেই কাঞ্চুর গগন ভেদে চিৎকারে আটকে উঠলাম আমি। ছেলেটি বিস্ফোরিত চোখে চেয়ে আছে রক্তলাল সিল্কের কাপড়ের টুকরোটির দিকে। স্তম্ভিত হয়ে দেখলাম কাপড়টি থেকে ধোয়া উঠতে শুরু করেছে, আর সাথে সাথে দপ করে জ্বলে উঠল আগুন, গুমিয়ে উঠল করলিন। সেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো যেন নড়তে ভুলে গেছে। কাঠের বাক্সটির মুখ খুলে গেল কারো অদৃশ্য হাতের কারসাজিতে, সাপের মতো জটা মেরে একে বেঁকে বেরোতে শুরু করলো জ্বলন্ত সিল্কের টুকরো। তারপর বাতাসে যেন পাখা মেলল, ওটা ভাসতে থাকলো ঘরের মধ্যে। কাউকে কিছু বুঝতে না দিয়ে জ্বলন্ত এবং জ্যান্ত কাপড়ের টুকরোটি ছুটে গেল করলিনের দিকে। পালাতে চেষ্টা করলো করলিন, কিন্তু পা যেন গেঁথে থাকলো মেঝের সঙ্গে। ভীত এবং হতভম্ব হয়ে সম্মোহিতের মতো চেয়ে রইল সে ছুটে আসা মৃত্যুদূতের দিকে। আতঙ্কিত আমি দেখলাম জ্বলন্ত সিল্ক টুকরো সাপের মতো পেঁচিয়ে ধরল করলিনকে। ওকে রক্ষা করার জন্য এগিয়ে যেতে চাইলাম, কিন্তু অদৃশ্য কোনো শক্তি এক পাও এগুতে দিল না আমাকে। ভয়ঙ্কর চিৎকার করে মেঝেতে ছিটকে পড়ল করলিন। ধোয়ার বিশাল এক পর্দা ঘিরে ফেলল ওকে। মাংস পোড়ার তীব্র গন্ধ ভেসে এল নাকে। এই সময় আমি নড়ে উঠলাম, দৌড়ে গেলাম সামনের দিকে। দুই হাত দিয়ে কাপড়ের টুকরোটিকে ছুটিয়ে আনতে চাইলাম করলিনের শরীর থেকে, কিন্তু ওটা যেন জোকের মতো সেটে থাকলো তার শিকারের গায়ে। একটা কম্বল চোখে পড়ল আমার, ওটা দিয়ে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না কোনো, বরং শিখা আরো লক লক করে উঠল। শেষ মরণ চিৎকারটা দিয়ে স্থির হয়ে গেল করলিন, উপুর হয়ে পড়ে থাকল। জানুয়ারির 29 তারিখ, সামারিনটা ত্যাগ করল ফে। আমি এক সপ্তাহ পর যাত্রা শুরু করলাম সিঙ্গাপুর অভিমুখে, কিন্তু কাঞ্চুর টিকিট কোথাও পেলাম না। অ্যাজওয়ার্ড করলিনের মৃত্যুর জন্য ক্যান্টনিজ এই ছোকরা যে দায়ী তা আমি ডাচ কর্তৃপক্ষকে বলতে পারতাম, অথবা এই ঘটনার উপর একটি তদন্ত করবার দাবিও জানাতে পারতাম, কিন্তু এগুলো করে কলোনিয়াল কোর্ট অফ ল যে কথা জানতে পারত তা তাদের কাছে অবিশ্বাস্য এবং অসম্ভব বলেই মনে হতো। পুরো ব্যাপারটাকে আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করতে পারি। যেমন, আমি করলিনের বাড়িতে গ্যাসোলিনের একটি ক্যান আবিষ্কার করেছিলাম। তাছাড়া ওই বাড়িতে আমি খুঁজে পেয়েছি এক গোছা তার। তার গোছা কালেকশনের রুমে ছিল, সম্ভবত বাঁশের কার্টেনের সাপোর্টিং লাইন হিসেবে ওগুলো ব্যবহার করা হতো, এবং এই তার থেকে সৃষ্ট আগুন ওই সিল্কের কাপড়ে আগুন লাগার কারণ হিসেবে বলা যায়। আর কাঞ্চুর ব্যাপারে যে কথাটি আমি জেনেছি তা হচ্ছে, সে আদৌ ক্যান্টনিজ নয়, সে আসলে সেই নিষিদ্ধ মন্দির পো ইয়ান কুয়ান, যেখান থেকে করলিন অগ্নিদেবতার বস্ত্র চুরি করেছিল, সেখানকারই এক প্রাক্তন সন্ন্যাসী, একজন তিব্বতী। কিন্তু তারপরও সেই ভৌতিক ঘুড়ি, করলিনের স্ত্রীর মৃত্যু এবং তার কন্যার জীবনে সেটার অদ্ভুত প্রভাব, এসব প্রশ্নের জবাব আমি খুঁজে পাইনি। শুধু জ্বরের কারণে এলিস মারা গেছে কিংবা ফে অসুস্থ হয়েছে এই কথা আমি বিশ্বাস করি না।
এতক্ষণ শুনলেন আজকে কুয়াশার প্রথম ঘন্টার গল্প ভুতুরে ঘুড়ি, যেটা পড়ে শোনালো সেতু। আর একটু পরে একটা বিরতি নিয়ে আমরা চলে যাব রাত 12টার খবর শুনতে, তারপর শুরু হবে আমাদের মূল কাহিনী। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, জায়গা বুঝে কথা যেমন হিসেব করে বলতে হয়, তেমন মোবাইলের ব্যালেন্সের কথা মাথায় রেখেও কথা হিসেব করে বলতে হয়। তবে এখন রোজ রোজ হিসেব না করে উইকলি হিসেব করতে গ্রামীণ ফোন নিয়ে এলো ক্লিয়ার কাট উইকলি অফার। এখন GP2 যে কোনো লোকাল অপারেটরের 24 ঘন্টা 7 দিন কথা বলুন 100 মিনিট মাত্র 65 টাকায়। অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *111*10# এই নম্বরে। জানিয়ে দিলাম খুব চমৎকার একটি খবর জিপি, আর বেশ কিছু বন্ধু আমাদের, বেশ কিছু অনেক অনেক বলবো, ইতিমধ্যে হাজির হয়ে গেছে SMS পাঠিয়ে আমাকে। শুরু করেছিলাম একটা SMS দিয়ে, তারপর থেকে আমি আবার পড়ছি। রাব্বি লিখেছে নিউ মনসুরাবাদ থেকে, কেমন আছো আপু? যারা, ও আচ্ছা, এটা কি কাট্টি হাই স্কুল? আমি ঠিক বুঝলাম না স্কুলটা কোথায়। যারা শুনছে তাদেরকে হাই বলে দিল। আচ্ছা, হাই বলে দিলাম রাব্বি সব ফ্রেন্ডসকে যারা শুনছে এই মুহূর্তে। এটা লিখেছে তুষার, লিখেছে লাভ ইউ শারমিন আপু, থ্যাংক ইউ তুষার। সিয়াম লিখেছে আপু আপনার দোয়ার জন্য এক্সাম ভালো হয়েছে, আবার দোয়া করো যেন পাশ করি। আবারও দোয়া করছি যেন খুব ভালো হয় তোমার ফলাফল। আয়ানা অ্যান্ড ফিমা উত্তরা থেকে লিখেছে, হাই শারমিনা পু, হাউ আর ইউ? ফাইন আয়ানা অ্যান্ড ফিমা, আশা করি তোমরা ভালো আছো। হাই শারমিন, এটা কে লিখেছে, হাউ আর ইউ? আমি তোমার নতুন বন্ধু সবুজ। ওসমান পলি জসিম লিখেছে, হাই আপু, আমি একা বসে আছি তোমার কুয়াশা শোনার জন্য। একা কোথায়? তোমাকে তিনজন লিখেছ। আপু একটু বলে দিবা যে মনটা কিভাবে ভালো করা যায়, প্লিজ একটু বলে দাও, আমার মনটা অনেক খারাপ। তুষার ফ্রম মুন্সিগঞ্জ। মন খারাপ ভালো হয়, মাইন্ড ডাইভার্ট করতে হয় অন্যদিকে। এই মুহূর্তে তোমার মনটা ভালো হতে পারে, তুমি যদি ডাইভার্ট করে কুয়াশা শোনো, তোমার মনটাকে ডাইভার্ট করে দাও কুয়াশার কাহিনীতে, তাহলে তোমার মন হয়তো কিছুক্ষণের জন্য ভালো থাকবে, বা যে কথাটার জন্য তুমি কষ্ট পাচ্ছ সেটা হয়তো ভুলে থাকতে পারবে। আবরার লিখেছে, আপু মোজো উদ্ভট সংটা ফাটাফাটি তাড়াতাড়ি স্টার্ট করো প্লিজ, আর একটু অপেক্ষা। আর যে রাকিব ফ্রম রামপুরা কুঞ্জবন, ভয়কে করো জয়, না হলে ভয় করে দেবে ক্ষয়। আপু হাই বলো, আমি তোমার নিউ ফ্রেন্ড। হাই রাকিব। রামপুরা থেকে আরো একজন রাকিব, না একই রাকিব, পরে আরবার লিখেছে, শারমিন আপু আমার বেস্ট ফ্রেন্ড কাদের ও আমার আম্মার সাথে রাগ করেছে, আই এম ভেরি সরি ওকে। আমার না আম্মার লিখেছে, তুমি লিখেছো আম্মা। আর লিখেছে ইফাত, ঠিক হ্যাঁ ইফাত, যেটা লিখেছ অনেক ধন্যবাদ। তা আমরা চলে যাচ্ছি রাত বারোটার খবর শুনে, তারপর আবারও ফিরে আসবো। আমাকে লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 3221। কুয়াশা চলছে রেডিও এফএম 89.2 তে, সাথে আছি আমি শারমিন, সঙ্গেই থাকো। ফিরে আসবো কুয়াশার মূল কাহিনী নিয়ে রাত বারোটার খবরের পর। বন্ধুরা, এতক্ষণ অপেক্ষার পর অবশেষে সেই ক্ষণ এসে গেছে, অর্থাৎ কুয়াশার মূল কাহিনী শুনবো আমরা এখন। তোমাদের আপনাদের সাথে, তোমাদের বা আপনাদের সাথে আছি আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকের কাহিনী তাহলে শুরু করে দিই। আজকের কাহিনী বলেছিলাম, আজকে কুয়াশার রাত বড় দীর্ঘ। কি আছে আজকের কাহিনীতে? এত রাতটা দীর্ঘ কেন? কখন কাটবে এই রাত, কখন কাটবে এই ভয়ঙ্কর রাত, সেই ঘটনায় জানবো আজকে কুয়াশার থেকে। তাহলে বন্ধুরা শুরু করে ফেলি আজকের কুয়াশার মূল কাহিনী। আজকে কুয়াশার মূল কাহিনী পাঠিয়েছেন আমাদেরকে আমাদের এক শ্রোতা বন্ধু আশরাফুল আলম রশিদী থেকে। তার লেখা স্ক্রিপ্ট, অর্থাৎ তারই লেখা কাহিনী এবং নাটরূপ আজকে শুনবেন কুয়াশায়। আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2221। শুরু করছি তাহলে, সঙ্গেই থাকবেন। চলার পথে কত কিছুই তো ঘটে, আমরা কি সবকিছু খেয়াল করি? না, আমরা নিজেদের অজান্তে এড়িয়ে যাই অনেক কিছুর অস্তিত্ব, যারা আমাদের আশেপাশে বসবাস করে আমাদের দৃষ্টির বাইরে, যারা আমাদের মতোই এই জগতে রাজত্ব করতে চায়। আর যখন আমরা তাদের কোনো কিছুতে বাধার সৃষ্টি করি, আর তখন এইসব অস্তিত্ব ডেকে আনে অনেক অভিশাপ, যা একটা পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট। মধ্যবয়স্ক মাহফুজ হাসান সরকারি চাকরি করেন। দুই মেয়ে রত্না নীলা, এক ছেলে আরিফ আর তার স্ত্রীকে নিয়ে তার পরিবার। তাদেরকে দেখে কারো মনে হবে না যে দুঃখ বলে পৃথিবীতে কিছু আছে। হাসি আনন্দে ছেলে মেয়েদেরকে নিয়ে তার দিব্য দিন কেটে যাচ্ছে। এখন ডিসেম্বর মাস, ছুটির সময়, সবাই একসাথে বাড়িতে দিন কাটায়। এমনই একদিন সকালবেলা মাহফুজ সাহেব তার স্ত্রীর সাথে ড্রয়িং রুমে বসে আছেন। এমন সময় ছেলেমেয়েরা তাদের কাছে এসে উপস্থিত হয়। তাদের একসাথে দেখেই মাহফুজ সাহেব বলে উঠলেন,
আজ সবাই একসাথে, বিশেষ কোনো মতলব আছে মনে হচ্ছে।
থাকতেই পারে,
এটা দেখেই বোঝা যাচ্ছে, বলে ফেল।
বাবা এখন তো শীতের ছুটি, তাই ভাইয়া বলছিল কোথাও থেকে বেরিয়ে আসার জন্য।
আমাকে কেন এসবের মধ্যে টানছিস? আমি কখন বলছি?
প্ল্যানটা তো তোদের সবার, তাই না? যাই হোক, এই ছুটিটা কি বাড়িতেই বসে থাকবো না কোথাও বেরোনোর জন্য যাব?
এক জায়গায় এতদিন থাকতে ভালো লাগে বলো?
বাবা আমরা তো যাচ্ছি কোথাও বেড়াতে, তাই না?
একবার যখন বলেছিস তখন না যাওয়া পর্যন্ত তো আর রেহাই নাই। ঠিক আছে আমরা যাব, তবে কিছুদিন সময় লাগবে। একটা সুন্দর জায়গা কোথায় আছে তার খোঁজ নেই আগে?
ইচ্ছাটা তো তোমারও কম না।
কি যে বলো না, কাল সকালে আমি আরমানের সাথে কথা বলে সব ঠিক করে ফেলছি।
ওকে
ওকে। হ্যালো, কেমন আছিস আরমান?
ভালো। আজ হঠাৎ করে আমার কথা মনে পড়লো, দরকার ছাড়া ফোন করার কথা তো মনে হয় না। বল কিভাবে সাহায্য করতে পারি?
তেমন কিছু না, গতকাল ছেলেমেয়েরা বললো একটু বেড়াতে যেতে চায়, এই ধর যে কোনো সুন্দর নির্জন জায়গা। তোর কি এরকম কোনো জায়গা জানা আছে? যদি থাকে তাহলে বল না।
আসলে এমন কোন জায়গা কোথায় হবে ঠিক মনে পড়ছে না, তবে একটা জায়গার সন্ধান দিতে পারি।
কোথায়?
সিলেটের একটা এলাকা, সেখানে চা বাগান আছে, জায়গাটা অনেক সুন্দর। আমাদের পুরনো একটা বাংলো আছে সেখানে, বছর দশেক আগে কিনেছিলাম। যদি যেতে চাস সেখানে যোগাযোগ করে তোদের থাকার ব্যবস্থা করে দিতে পারি।
জায়গাটা কোথায়?
সিলেটের মালনি ছড়ায়, অনেকটা গ্রাম এলাকা, বিদ্যুৎ নেই। ভেবে দেখ, যদি থাকতে পারিস তাহলে ব্যবস্থা করে দিতে পারি। তবে
তবে কি,
বাংলোটা একটা সমস্যা আছে। সবাই বলে এটাতে নাকি অতৃপ্ত আত্মারা ঘোরাঘুরি করে, আমার পরিবারের কেউই কিন্তু এটাতে থাকেনি।
কি বলিস এসব, এই বিজ্ঞানের যুগে ভূত, ব্যাপারটা মজার হবে তো?
আরেকবার ভেবে দেখলে কি ভালো হতো না?
তুই ঠিক করে ফেল, আমরা সামনে শনিবারই যাব।
আরেকবার ভেবে দেখলে কি ভালো করতি না?
আরে এসব কুসংস্কার, আসলে কিছুই নাই। তুই ব্যবস্থা করতো আর এদিকে আমরা তৈরি হতে থাকি।
ঠিক আছে।
ভালোই তো, এই ডিজিটাল যুগে ভূত দেখতে পাবো
না? ডিজিটাল ভূত।
শোন, শনিবার সকালে বের হচ্ছি, সপ্তাহ খানিক থাকার প্ল্যান, তাই প্রয়োজনীয় সবকিছুই নিয়ে নিতে হবে। তোদের কি গোছানো হলো?
কেন ডাকছো মা? ওরা তো ওখানে ফ্যাশন শো করতে যাবে, সাজসজ্জার ব্যাপার আছে না, সময় তো লাগবেই।
অবশেষে সকাল দশটার দিকে তারা রওনা দিল। তাদের গন্তব্যটা বলতে গেলে অনেক দূর, ঢাকা সিলেট মহাসড়ক ধরে তারা এগুতে থাকে। একটা গাড়ির মধ্যে পাঁচজন, বসতে কিছুটা অসুবিধাই হচ্ছিল, আরিফ গাড়ি ড্রাইভ করছিল, আর তার বাবা তার পাশের সিটে বসা, আর বাকি তিনজন পেছনের সিটে। বসতে অসুবিধা হলেও ট্রাভেলের আনন্দে তা বোঝাই যাচ্ছিল না। গল্প করতে করতে তারা এগুচ্ছিল। প্রায় তিন ঘন্টা যাত্রার পর তারা নরসিংদী শহরে এসে পৌঁছল, আর সেখানেই তাদেরকে সমস্যায় পড়তে হয়। আরিফ যখন ড্রাইভ করছিল হঠাৎ একজন মানুষকে সে তার গাড়ির সামনে দেখতে পায়, আর হঠাৎ এমন কিছু হওয়ায় সে চমকে উঠে সাথে সাথে হাত ব্রেক করে। গাড়িটা প্রায় লোকটার গায়ে লেগে যাচ্ছিল, অল্পের জন্য সে রক্ষা পায়। তার এমন কাজে সবাই চমকে ওঠে। আরিফ তখন গাড়ি থেকে নেমে লোকটার কাছে যায়, তারপর রেগে গিয়ে জিজ্ঞেস করে,
মরার জন্য আর কোনো গাড়ি পেলেন না? আমার গাড়ির সামনে এসে কেন দাঁড়াতে হলো? আশ্চর্য, কথা কানে যায় না, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন?
থাক থাক বাবা, মাথা গরম করে আর লাভ নেই, অনেক দূর যেতে হবে, সময় নষ্ট না করে চল গাড়িতে চল।
তারা দুইজনে গাড়িতে উঠে আর ওই লোকটা রাস্তা পার হয়ে চলে যেতে থাকে। লোকটা গাড়ির সামনে থেকে যাওয়ার পর আরিফ আবার গাড়ি স্টার্ট দেয়, কিন্তু গাড়ি আর স্টার্ট নিচ্ছিল না। তারা অবাক হয়, নতুন গাড়ি মাত্র কিছুদিন হয় কিনল, তার উপর সিএনজিও করা, গাড়ি স্টার্ট নেবে না কেন? অনেক চেষ্টার পরও গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তাদের কপাল হয়তো ভালো ছিল, তাই একটু সামনে একটা গ্যারেজ ছিল, তারা সেখানে যায়,
গ্যারেজের লোকরা এসে গাড়িটা ঠিক করার চেষ্টা করতে থাকে এবং তারা জানায় যে ঠিক করতে একটু সময় লাগবে, কি আর করার। তাই তখন তারা লাঞ্চ করে খেলার সিদ্ধান্ত নেয়। ততক্ষণে নিশ্চয়ই গাড়িটাও ঠিক হয়ে যাবে, যেই ভাবা সেই কাজ। তারা কাছের একটা রেস্টুরেন্টে চলে যায় লাঞ্চ করার জন্য। তারপর লাঞ্চ করে ফিরে এসে দেখে গাড়িটি ততক্ষণে ঠিক হয়ে গেছে। গ্যারেজের বিল পরিশোধ করে তারা আবার যাত্রা শুরু করল। আবহাওয়াটাও ভালো ছিল, চারপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে তারা এগুতে থাকে। কিছুক্ষণ পর গাড়িতে আরিফ একটা গান প্লে করে, তারপর সবাই তার সাথে ঠোঁট মিলিয়ে গাইতে থাকে। সবকিছু মিলিয়ে খুব আনন্দের সাথে তারা এগিয়ে যেতে থাকে। তারপর তারা যখন সিলেট এসে পৌঁছল তখন প্রায় সন্ধ্যা 7টার মতো বেজে গেছে। তারপর সেখানে নেমে তারা একটা রেস্টুরেন্টে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে ডিনার শেষ করার পর একটা সেফ হাউসে চলে যায় তাদের গাড়িটা রাখার জন্য। পাহাড়ি গ্রাম এলাকা, যোগাযোগ ব্যবস্থা তেমন নেই বললেই চলে। তাদের গন্তব্যস্থলটাতে যেতে হলে অনেকটা পথ পায়ে হেঁটে যাবার রাস্তা, গাড়ি যাবার মতো রাস্তা নেই সেখানে। যাই হোক, বাংলার কেয়ার টেকার শহরের এক প্রান্তে তাদের জন্য অপেক্ষা করছিল। তারা সেখানে পৌঁছতেই তাদেরকে দেখে সে এগিয়ে এসে সালাম দিয়ে বলল,
আপনারা কি ঢাকা থেকে আইছেন?
হ্যাঁ, আপনি?
আমি এই বাংলার কেয়ার টেকার সাহেব, আমারে আপনাদের কথা কইয়া রাখছে, আইয়েন আমার লগে আইয়েন।
তারপর তার সাথে করেই তারা বাংলার উদ্দেশ্যে রওনা হল। পৌঁছতে পৌঁছতে রাত 10টা বেজে গেল। বিদ্যুৎ নেই বলে হারিকেন জ্বালিয়ে রাখা হয়েছে পুরো বাংলোটা। পরিবেশটা দেখতেই কেমন যেন ভৌতিক লাগতে থাকে, আর সারাদিনের যাত্রায় তখন সকলেই ক্লান্ত। তাই সময় নষ্ট না করে সকলেই ফ্রেশ হতে চলে যায়। তারপর কেয়ারটেকারের দেখানো রুম অনুযায়ী প্রত্যেকে যে যার রুমে চলে যায়। সকালবেলা সবকিছু ঘুরে দেখা যাবে। তারপর সে গ্রামীণ পরিবেশে সকালে মিষ্টি পাখির ডাকে সবার ঘুম ভাঙল। সুন্দর একটা ঘুমের পর সবাই এখন বেশ ফ্রেশ। তারপর ফ্রেশ হবার পর সবাই ডাইনিং রুমে এসে বসল। বেশ আনন্দের সাথে তাদের নাস্তা শেষ করা হয়। তারপর সবাই বাংলোটা ভালোভাবে দেখার জন্য বের হয়। বিশাল বাংলো, হলরুমটা অবাক করার মতো বড়। তেমন কিছুই নেই এতে, ঢোকার জন্য একটা দরজা আর দুটো জানালা, আর তাতে আগেকার দিনের মতো মোটা মোটা রড লাগানো। হলরুমটা ছাড়াও অন্তত 15টার মতো রুম আছে বাংলোটাতে, পুরোটাই সাজানো গোছানো, অবাক হবার মতো। আর এই বাড়িতে কিনা ভূতের ভয়ে মানুষ থাকে না, অবাক না হয়ে পারা যায় না। তারা বাংলোর বাইরে বেরিয়ে আসে, আর ঠিক এমন সময় কেয়ারটেকারের সাথে দেখা হয়। আর তাদের দেখে কেয়ারটেকার বলে ওঠে,
সাহেব একটা কথা কই, কিছু মনে করিবেন না।
বলো কি বলতে চাও?
সাহেব, এই বাড়িটা কিন্তু ভালা না, অনেকে এখানে অনেক কিছু দেখছে। আমি কই কি, সময় থাকতে সাবধান হয়ে গেলে ভালা হইবে।
কেন, কি আছে এই বাড়িতে?
সাহেব, অনেকে এখানে একটা মাইয়া মানুষ দেখছে এই বাড়িতে, রাতের বেলায় ঘুরা বেড়ায়, মাঝরাইতে কান্নার আওয়াজও পাওয়া যায়।
আপনি বলতে চাচ্ছেন এবার তো ভূত আছে?
আরে আমি একা কেন, হক গলিতেই কথা কয়।
ভাইয়া, ডিজিটাল যুগে ভূত ব্যাপারটা না খুব মজা, তাই না? এইসব মন গড়া কাহিনী, ভূত বলতে কিছুই নেই।
আমার যা বলার তা বইলা দিছি, এখন সবকিছু আপনি করে ইচ্ছা।
সকাল 11টার দিকে তারা ঘুরতে বের হয়ে যায়। সারা দিন ঘোরাঘুরির পর যখন ফিরে আসে ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। তারপর রাতের খাবার শেষ করে তারা যে যার রুমে চলে যায়।
সারাদিনের ঘোরাঘুরিতে সকলেই ভীষণ ক্লান্ত, তাই বিছানায় শোবার সাথে সাথে ঘুমিয়ে পড়ে সবাই। হঠাৎ মাঝরাতে কোনো একটা শব্দে নীলার ঘুম ভেঙে যায়। শব্দটা কিসে সে বোঝার চেষ্টা করতে থাকে। ঘুম ঘুম ভাব কিছুটা কেটে যাবার পর শব্দটা তার কাছে আরো স্পষ্ট হতে থাকে। মনে হচ্ছে যেন কোনো মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে তার পাশে ঘুমিয়ে থাকা তার বড় বোনের দিকে তাকায়, ডাক দেবে কিনা বুঝতে পারে না। তারপর মনে মনে ভাবতে থাকে, ঘুমিয়ে আছে যখন তখন ডেকে লাভ নেই, তার চেয়ে বরং গিয়ে দেখে আসি কি হচ্ছে। যে ভাবা সেই কাজ, হারিকেনটা নিয়ে ভয়ে ভয়ে ঘর থেকে বের হয়ে যায়। শব্দটাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। কিছুটা সামনে আসার পর সে বুঝতে পারে শব্দটা হলঘর থেকে আসছে। সে আস্তে আস্তে ঘরটার দিকে এগিয়ে যায়। ঘরের ভেতরে জমাট বাঁধা অন্ধকার। হারিকেনের আলোয় কিছুটা দেখা যাওয়া ছাড়া পুরো রুমটাই অন্ধকার। শব্দটা ঘরের এক কোণ থেকে আসতে থাকে। সে আরো সামনে এগিয়ে যায়। তখন হঠাৎ করে শব্দটা থেমে যায়। তখনই তার মনে হয় একা একা এখানে আসাটা তার একদম ঠিক হয়নি। মনের মধ্যে ভয় হতে থাকে তার। তারপর ফিরে যাবার জন্য সে দরজার দিকে ঘুরে দাঁড়ায়। ঠিক তখন দরজার সামনে সাদা একটা কিছু দেখতে পায় সে। মেঝে থেকে অনেক উপরে ঝুলে আছে, যেন ভাসছে বাতাসের মধ্যে, অনেকটা নারী মূর্তির মতো। ভয় পেয়ে যায় সে। আর এদিকে হারিকেনের আলোটাও প্রায় নিভে আসছে। আর এমন সময় হঠাৎ করে অট্টহাসির শব্দ ভেসে আসে। ভয়ে নিঃশ্বাস নিতে ভুলে যায় সে। পা নাড়াবারও শক্তি পাচ্ছে না। তার মনে হতে থাকে আজই হয়তো তার জীবনের শেষ দিন। মনে প্রাণে চিৎকার করার চেষ্টা করতে থাকে সে, কিন্তু বোমানি ছাড়া তার মুখ থেকে কিছুই বের হয়। পরদিন সকালবেলা ডাইনিং টেবিল থেকে খোঁজ শুরু হয় নীলার।
কিরে, নীলাকে ডেকে তুললি না?
নীলা তো আমার আগেই ঘুম থেকে উঠে গেছে। ভাবলাম তোমাদের সাথেই আছে, তাই তো আমি এখানে এলাম।
কই, আমরা তো তাকে দেখতে পাইনি। মজা করছিস না তো?
না, আমি তো ঘুম থেকে উঠে দেখি সে পাশেই নেই। ভাবলাম এখানেই হবে।
চল তো গিয়ে দেখি।
সবাই মিলে খুঁজতে বের হয় তাকে। অনেক খোঁজার পর হলরুমের সামনে এসে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার করে ওঠে রত্না। সবাই ছুটে যায় তার কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে নীলা। আরিফ ছুটে যায় কেয়ারটেকারকে নিয়ে আসার জন্য। তারপর সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। সারাটা দিনই তাদের হাসপাতালে কেটে যায়। একসময় সন্ধ্যা হয়ে আসে, কিন্তু নীলার অবস্থার কোনো উন্নতি না হবার কারণে তারা হাসপাতালেই থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু হাসপাতালে সবার থাকার মতো জায়গা না থাকার কারণে আরিফ আর রত্না বাংলায় ফিরে যাবার প্ল্যান করে। আর ঠিক হয় তাদের বাবা মা নীলার সাথে থাকবে। যাই হোক, সন্ধ্যা 7টার দিকে তারা হাসপাতাল থেকে বের হয়ে কাছাকাছি একটা রেস্টুরেন্ট থেকে রাতের খাবারটা সেরে নেয়। তারপর তারা বাংলোর উদ্দেশ্যে রওনা হয়। রাত তখন 9টা। তারা বাংলো এসে পৌঁছল। কেয়ারটেকার তাদের রুমে হারিকেন দিয়ে যায়। আর যাবার সময় বলে যায়,
ভাইজান, সোডো আপা মনির কি খবর?
ভালো না
ভাইজান। যাই, একটু সাবধানে থাকেন। আমি আগেই কইছিলাম বাড়িটা কিন্তু ভালো না। আপনি আমার কথাটাই শুনলেন না, এই জন্যই আজ আবার এই অবস্থা হয়েছে।
আপনাকে আমাদের নিয়ে ভাবতে হবে না, আমরা নিজেদের খেয়াল রাখতে পারবো।
পারলেই ভালো।
সারাদিন অনেক ধকল গেছে ভাই, এখন যাব শুয়ে পর।
হ্যাঁ, নীলাটার কি যে হলো, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না।
এদিকে রত্নার রুমে ঘুমের ঘোরে অচেতন হয়ে আছে রত্না। হঠাৎ করে একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে সে তারপর শব্দটা লক্ষ্য করতে থাকে। তার মনে হতে থাকে কেউ যেন রুমের বাইরে হাঁটছে, তার সাথে একটা কান্নারও শব্দ, একটা মেয়েলি কণ্ঠ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। যে কে কাঁদবে এই সময়? সে তার বিছানা ছেড়ে হারিকেনটার দিকে এগিয়ে যায়। তারপর হারিকেনটা হাতে নিয়ে বের হয়ে আসে রুম থেকে। শব্দটা এখনো সে শুনতে পাচ্ছে। শব্দটাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে সে। সে জানে না কি এক অজানা টানে সে ছুটে যাচ্ছে। তার মনে হতে থাকে শব্দটা হলঘর থেকেই আসছে। সে আস্তে আস্তে ঘরটার দিকে এগিয়ে যায়। দরজাটা তখন খোলা ছিল। সে ঘরের ভেতরে ঢুকে, ঘরের ভেতরটা জমাট বাঁধা অন্ধকার। হারিকেনের আলোর কিছুটা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, পুরো রুমটাই অন্ধকার। তার মনে হতে থাকে শব্দটা ঘরের এক কোণ থেকে আসছে। সে সেদিকে এগিয়ে যায়, আর তখনই হঠাৎ করে শব্দটা থেমে যায়। কি হচ্ছে এইসব? তার মনের মধ্যে ভয় বাড়তে থাকে। আর ঠিক তখন একটা শব্দ শুনে সে দরজার দিকে ঘুরে দাঁড়ায়। দরজার সামনে সাদা কিছু একটা দেখতে পায় সে। মেঝে থেকে অনেক উপরে ঝুলে আছে। ভয় তার ভেতরটা ঠান্ডা হয়ে যায়। সে বুঝতে পারে নীলাও এই কারণেই অজ্ঞান হয়ে পড়েছিল। সে ভাবতে থাকে তার জ্ঞান হারানো চলবে না, তাকে জানতেই হবে, জানতেই হবে কেন এমন হচ্ছে। সে মনের মধ্যে সাহস বাড়াতে থাকে। এক দৃষ্টিতে সে অশরীরটার দিকে তাকিয়ে থাকে। তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে সেই অশরীরী জিনিসটার দিকে। তারপর তার সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে সে দাঁড়িয়ে পড়ে। কি যেন ভাবতে থাকে সে। তারপর কি যেন মনে করে হঠাৎ দৌড় দিয়ে বাংলোর বাইরে চলে আসে। তারপর বাংলোর ছাদের দিকে তাকায় সে। আর তারপর নিঃশব্দ রাত, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। হঠাৎ মাঝে মাঝে শেয়ালের ডাক ভেসে আসে। এরই মধ্যে সেই ভয়ঙ্কর কণ্ঠটা আবার শোনা যায়। নিঝুম রাতে সেই ভয়ঙ্কর অট্টহাসের শব্দ ছাড়া আর কিছুই নেই। ছমছমে কাহিনী শুনছি আজকে কুয়াশায়। আর আমরা শুরুতেই দেখেছি যে মধ্যবয়স্ক মাহফুজ হাসান খুবই সুখী পরিবার, তার দুই মেয়ে এক ছেলে। মেয়ে রত্না, নীলা এবং তার স্ত্রীকে নিয়ে তার সুন্দর সাজানো গোছানো সংসার। শুরুতে বলেছি তাদেরকে দেখে মনেও হবে না যে দুঃখ বলে পৃথিবীতে কিছু আছে। তার ছেলে মেয়েদেরকে নিয়ে তার খুব সুখেই তিনি দিন কাটাচ্ছিলেন। ডিসেম্বর মাসের ছুটি, ছেলে মেয়েদের সেই সময় সবাই তারা চিন্তা করলো তাদের শহরের বাইরে কোথাও যাওয়া উচিত। যা বলা ঠিক তেমনই কাজ। তারা চলে গেলেন, চলে যেতে চাইলেন, পরিকল্পনা করলেন সিলেটে যাবেন। সেখানে তিনি মাহফুজ সাহেব তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করলেন কোথায় গিয়ে থাকা যায়, এবং ঠিক হলো যে সেখানে এক ডাক বাংলো আছে, সেখানে গিয়েই তারা থাকবে। কিন্তু যাবার আগে তার বাবা অর্থাৎ ছেলে নীলা, রত্না এবং আরিফের বাবা মাহফুজ হাসানকে তার বন্ধু মানা করেছে। বারবার বারণ করছিলেন সেই বাংলোটা অভিশপ্ত অথবা ভূত বলে কিছু আছে সেখানে, কেউ থাকতে চায় না, অশরীরে কিছু একটা থাকতে পারে, তার কেউ তার পরিবারেরও কেউ কখনো সেখানে কে থাকে না। কিন্তু মাহফুজ সাহেব একেবারেই ভূত বলে কিছু নেই এই বিজ্ঞানের যুগে সেসব বলে উড়িয়ে দিলেন, এবং তার তিন ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তিনি চলে গেলেন সেখানে, যেখানে একজন কেয়ারটেকার আছেন বাংলো। এবং প্রথম রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। মাঝরাতে ঘুম ভেঙে গেল তার মেয়ে নীলার, এবং নীলা গিয়ে দেখল যে আস্তে আস্তে ডাইনিং রুমে গেল সে ডাক বাংলোর, এবং সেখানে একটা অট্টহাসি শুনতে পেল। তারপর আর কিছুই তার মনে নেই এবং আমরাও আর কিছু জানি না। পরের দিন তাকে পাওয়া গেল সে ডাইনিং রুমে, সে পড়ে আছে অচেতন অবস্থায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং হাসপাতাল থেকে তারা ফিরে আসতে মানে সেখানে সবার থাকবার জায়গা নেই বলে আরিফ এবং রত্না চলে এলো আবারও ডাক বাংলো তাদের বাবা মাকে দেখে। এবং সেখানে সেই রাতেও এক ভয়াবহ ঘটনা ঘটল, অর্থাৎ রত্না কিছু একটা দেখতে পেল এবং একটা অশরীরী আত্মার শব্দ বা আওয়াজ আমরা শুনতে পেলাম, ভয়ঙ্কর এক শব্দ কথা কিছু যে কাউকেই বাঁচতে দেবে না, কে কোথেকে এলো কিছু জেনে কেয়ার টেকারও কিন্তু তাদের বারণ করেছিল যে এই বাড়িতে কিছু একটা আছে। তা আমরা জানি না এরপরে কি আছে, পরদিন কি হবে, রত্নারও কি নীলার মতো অবস্থা হলো নাকি রত্না অন্য কোথাও কোথাও চলে গেল বা অন্য কিছু হলো রত্নার, আরই ফিরে বাকি হলো, আমরা সবই জানবো ছোট্ট একটা বিরতি নিয়ে। এর পরের পর্বে সরাসরি চলে যাবো বিরতির পর, পরের পর্বে সঙ্গেই থাকবেন, কোথাও যাবে না। আর যে শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশায় শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, আমাকে লিখে পাঠান যে কোনো মোবাইল থেকে 222-1। পরদিন সকালবেলা আরিফ একটু দেরি করে ঘুম থেকে জেগে ওঠে। নিজের বিছানায় কিছুক্ষণ বসে থাকার পর ফ্রেশ হবার জন্য সে উঠে যায়। তারপর ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে ফিরে আসে সে, কিন্তু রত্নাকে সেখানে না দেখে সে অবাক হয়। রত্না তো ঘুম থেকে উঠতে এত দেরি করে না। তারপর রত্নার রুমের দিকে যায় সে, তার রুমের সামনে যেতেই সে দেখতে পায় রুমের দরজা খোলা কিন্তু ভেতরে কেউ নেই। ভয়ে তার ভেতরটা চমকে ওঠে। তারপর সে বাইরে বের হয় তাকে খোঁজার জন্য। বাংলোর চারপাশটা খুঁজে দেখে সে কিন্তু কোথাও তাকে দেখতে পায়। এমন সময় কেয়ার টেকারের সাথে তার দেখা হয়, তাকে সব খুলে বলে সে। আর তখনই কেয়ার টেকার বলে,
আপনারে আগেই কইছি সাবধানে চলতে, জায়গাটা ভালা না, আপনারা কেউই আমার কথা শুনলেন না, আল্লাহই জানে কি হইছে। আহেন আমার লগে খুঁজা দেখি।
তারপর তারা দুজনেই তাকে খুঁজতে বের হয়। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় না। এদিকে দুপুরের আগেই তাদের হাসপাতালে যাওয়ার কথা ছিল কিন্তু দুপুর প্রায় শেষ হয়ে আসছে অথচ তারা আসছে না। অজানা আশঙ্কায় চিন্তিত হয়ে পড়লেন মাহফুজ সাহেব। তারপর তিনি আর অপেক্ষা করতে না পেরে আরিফের নাম্বারে কল করলেন। আরিফ ফোন রিসিভ করে হ্যালো বলতেই তার বাবা বলে উঠলেন,
কোথায় তোরা?
এখনো তো বাংলোতেই আছি।
তোদের না দুপুরের আগে আসার কথা ছিল?
না মানে বাবা একটু সমস্যা হয়ে গেছে।
কি সমস্যা?
রত্নাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
কি কি বললি?
এত অস্থির হয় না বাবা, শান্ত হও। আর মাকে এখনো কিছু বলার দরকার নাই।
কিন্তু কি হয়েছে সেটা তো বলবি।
তারপর আরিফ তাদের সব কিছু খুলে বলে। সবকিছু শোনার পর তার মাথা যেন আকাশটা ভেঙে পড়ে। কি হচ্ছে এইসব কিছুই ভাবতে পারছেন না তিনি। অসহায়ের মতো হাসপাতালের বেডে বসে পড়লেন তিনি। কিছুক্ষণ পর তিনি তার স্ত্রীকে নীলার পাশে বসে জরুরি কাজ আছে বলে বাংলোর উদ্দেশ্যে রওনা হলেন। বাংলোয় আসতে আসতে তার সন্ধ্যা হয়ে যায়। আরিফ আর কেয়ার টেকার তখনও রত্নাকে খুঁজছিল। তিনি এসে প্রায় পাগলের মতো তার মেয়ের খবর জানতে চাইলেন, কিন্তু চাইলে কি হবে, তাকে তো আর পাওয়া যায়নি। সব শোনার পর তিনি আর দেরি করতে চাইলেন না। ঠিক করলেন পুলিশের সাহায্য নেবেন, যেই ভাবা সেই কাজ। তিনি আরিফকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হলেন, যেমন করেই হোক তার মেয়েকে খুঁজে পেতেই হোক। আর যদি না পায় কি হবে তার? আর নিজের স্ত্রীর কাছেই বা কি জবাব দেবেন কিছুই ভাবতে পারছেন না তিনি। রাত 9টার দিকে তিনি থানায় এসে পৌঁছলেন। তখন থানার দায়িত্বে ছিলেন পুলিশ ইন্সপেক্টর তারেক মাহমুদ। যখন তারা থানায় আসল, তিনি তাদের অবস্থা দেখেই বুঝতে পারলেন বড় কোনো রকমের সমস্যা হয়েছে। তারপর মাহফুজ সাহেব তারেক সাহেবকে তাদের বেড়াতে আসার কথা জানান। বাংলোয় ওঠা থেকে শুরু করে তার ছোট মেয়ে নীলার হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া আর রহস্যজনকভাবে রত্নার উধা হয়ে যাওয়া সম্পর্কে সব কিছুই তাকে খুলে বললেন। তারপর তার সব কথা শোনার পর তারেক সাহেব বলে উঠলেন,
আপনারা যে বাংলোটায় উঠেছেন সেটার কথা আগেও অনেকবার শুনেছি। ভৌতিক বাংলো হিসাবে এই শহরে বাংলোটার অনেক সুনাম আছে। রাতে নাকি এটাতে অতৃপ্ত আত্মারা ঘোরাঘুরি করে।
একটা মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে না আর আপনি ভূতের গল্প শোনানো শুরু করেছেন। এই আধুনিক যুগে এসে আপনি ভূত প্রেত বিশ্বাস করেন? তাছাড়া আপনার মতো শিক্ষিত লোক এসব কথা বলে, ডিসগাস্টিং।
আহা, রেগে যাচ্ছেন কেন? আমি নিজে বানিয়ে কিছু বলিনি, যা শোনা যায় তাই বললাম। তবে আমি এখন পর্যন্ত ভূতের কোনো কেস পাইনি, আজই পেলাম। আপনারা চিন্তা করবেন না, ভূতটাকে আমি ধরেই ছাড়ব, আর তা যতটা সম্ভব কম সময়ে। আপনার মেয়ের সন্ধান আপনারা পেয়ে যাবেন, কিন্তু একটা সমস্যা আছে।
আবার কি সমস্যা?
আইন অনুযায়ী কেউ হারানোর 24 ঘন্টা আগে কোনো মামলা নেওয়া যায় না, তাই এখন আপাতত আমি কেসটা নিতে পারছি না। তবে ব্যাপারটি নিয়ে আমি চিন্তা করছি। আজ আপনারা ফিরে যান, রাতটা সাবধানে কাটান আর তার সন্ধান করার চেষ্টা করেন। যদি কোনো সন্ধান না পান তাহলে কাল আবার আসবেন, তখন এ ব্যাপারটা নিয়ে আপনারা মামলাও করতে পারবেন, আর তখন আমরাও আপনাদের সাথে বাংলোটায় যাব।
তারেক সাহেবের কথা শুনে তারা প্রায় হতাশ হয়ে পড়ে, কিন্তু কিছুই করার নেই, তাই তারা বিষণ্ন মনে বাংলোয় ফিরে আসে। রাতটা তাদের অনেক কষ্টে পার করতে হয়, চিন্তায় রাতে কারোরই ঘুম হয়। সকালে হালকা কিছু খাবার খেয়ে তারা আবার থানার উদ্দেশ্যে রওনা হয়। 10টার সময় তারা থানায় এসে পৌঁছল। ইন্সপেক্টর তারেক থানায় এসে প্রথমে মামলাটি তৈরি করে, তারপর তাদেরকে প্রয়োজনীয় কিছু প্রশ্ন করে। তারপর তিনি দুজন কনস্টেবলকে সাথে নিয়ে তাদের সাথে তাদের বাংলোর দিকে যাত্রা করেন। বাংলোয় পৌঁছানোর পর প্রথমে তিনি পুরো বাংলোটা ঘুরে দেখেন। সেই বাংলো বিশাল বিশাল রুম, তবে হল রুমটা অবাক করার মতো বড়। তেমন কিছুই নেই এতে। ঢোকার জন্য একটা দরজা আর দুটো জানালা, তাতে আগেকার দিনের মতো মোটা মোটা রড লাগানো। হল রুমটা ছাড়াও অন্তত 15টার মতো রুম আছে বাংলোটাতে, পুরোটাই সাজানো ও গোছানো। বাংলোর চারপাশে নানা ধরনের গাছপালা। বাংলোর পেছনের দিকটা হালকা জঙ্গল মতো হয়ে গেছে। তিনি সব কিছুই নোট করতে থাকেন, তারপর কেয়ারটেকারকে ডেকে কতগুলো প্রশ্ন করেন।
আচ্ছা, আপনি কতদিন থেকে এখানে আছেন?
স্যার, 20-25 বছরের বেশি হইব।
আপনার পরিবারও থাকে এখানে?
জে স্যার, জে এইখানেই থাকে, কিন্তু যখন কেউ এইখানে বেড়াইতে আসে তখন আর এইখানে থাকে না, ওই যে ওই সামনের একটা বাড়িতে থাকে স্যার।
আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন?
আমার কোনো ছেলে পুলে নাই স্যার।
আচ্ছা, আপনারা যখন এখানে থাকেন তখন ভয় করে না? এখানে তো ভূতের আড্ডা, আপনাদের তো ক্ষতি করতে পারে।
আমরা তো স্যার একা মানুষ, ক্ষতির চিন্তার কি করমু? হারাবার মতো আমার ঘরে আসলে কিছুই নাই, তাই এইখানেই থাই।
আচ্ছা আচ্ছা, আপনি এখন যেতে পারেন। মাহফুজ সাহেব।
জি বলেন তারেক সাহেব।
পুরোটা বাংলোই তো ঘুরে দেখলাম, তেমন সন্দেহজনক কিছু দেখছি না। যদি ভূতের কাজ হয়ে থাকে তাহলে কিছু না পাওয়াটাই তো স্বাভাবিক।
এখন কি হবে আমার মেয়ের, এখন কি হবে?
শান্ত হন, আমি দেখছি কি করা যায়। আমি ফোর্স লাগিয়ে দিয়েছি, ওরা সন্ধান করছে, আশা করি খুব শীঘ্রই আমরা সন্ধান পেয়ে যাব। আর একটা কথা, এখানে রাতে কি হয় তা তো দেখিনি, তাই সন্ধ্যার দিকে আমার দুই কনস্টেবল এখানে আসবে, তারা রাত্রে আপনাদের সাথে এখানে থাকবে, দেখা যাক ভূতের দেখা পাওয়া যায় কিনা।
যা করার একটু তাড়াতাড়ি করুন স্যার।
আরে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। ঠিক আছে, আমি থানায় ফিরে যাচ্ছি, আপনারা সাবধানে থাকবেন।
কি হবে এখন কিছুই ভাবতে পারছেন না মাহফুজ সাহেব, তিনি কি পাগল হয়ে যাচ্ছে? তিনি যখন এসব ভাবছিলেন ঠিক সে সময় তার মোবাইলে একটা ফোন আসে, হাসপাতাল থেকে তার স্ত্রী ফোন করেছেন তাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। ফোন পেয়ে তিনি আরিফকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হলেন। যখন তিনি হাসপাতালে পৌঁছলেন তিনি জানতে পারলেন যে নীলার জ্ঞান ফিরেছে, তবে অবস্থা ততটা ভালো নয়, তাই ডাক্তার তাকে চেম্বারে ডেকে পাঠিয়েছেন। তিনি ডাক্তারের কাছে যাবার পর ডাক্তার তাকে বললেন,
দেখুন আমরা সাধ্যমতো চেষ্টা করেছি, রোগীর অবস্থা ততটা ভালো হচ্ছে না, সে কোনো কারণে অনেক বেশি ভয় পেয়েছে।
This track was downloaded from fusionbd.com.
তাই নিজ থেকে সুস্থ হবার যে ক্ষমতা মানুষের থাকে সেটা সে হারিয়ে ফেলেছে।
তাহলে এখন কি হবে?
এখানে এর বেশি করা সম্ভব হবে না, তার চেয়ে ভালো আমরা তাকে ঢাকায় পাঠিয়ে দিই, সেখানে ভালো চিকিৎসা পেয়ে সে ভালো হয়ে যেতেও পারে।
মাহফুজ সাহেব চিন্তিত হয়ে পড়লেন, নীলাকে ঢাকা পাঠানো হলে তাদেরকেও তো ঢাকায় চলে যেতে হবে, কিন্তু তাহলে রত্না তার সন্ধান কিভাবে পাবে? কিছুক্ষণ ভাবার পর তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন তাকে ঢাকায় পাঠানো হোক, আগে সে ভালো হোক তারপর অন্য কিছু। একসাথে দুইজনকে দেখতে গিয়ে তিনি দুজনকেই হারাতে চান না, পরেরটা পরে দেখা যাবে। তিনি ডাক্তারকে সব ব্যবস্থা করতে বললেন, সন্ধ্যার দিকে সব ব্যবস্থা হয়ে গেলে তার অ্যাম্বুলেন্সে করে যাবার জন্য তৈরি হলেন। কিন্তু আরিফ তখন বেঁকে বসল, সে যাবে না, সে তাদেরকে যেতে বলে নিজে এখানে থাকার সিদ্ধান্ত নেয়, বোনকে ফেলে সে কোথাও যাবে না। কি বলবেন মাহফুজ সাহেব, আরিফের কথায় তো যুক্তি আছে, কিন্তু তার মধ্যে ছেলে হারানোর ভয়টাও তো চলে আসে, কি বলবেন তিনি? কিছু বলার আগে আরিফ তার কাছ থেকে তাদের গাড়ির চাবিটা নিয়ে নেয়। যখন অ্যাম্বুলেন্সে করে তারা ঢাকার পথে যাত্রা করে, আরিফ তাকিয়ে থেকে তাদের চলে যাওয়া দেখতে থাকে। যতক্ষণ তাদের দেখা যাচ্ছিল সে সেদিকেই তাকিয়েছিল, তারপর একটা দীর্ঘশ্বাস চলে আসে ওর ভেতর থেকে, তার এখন ভেঙে পড়লে চলবে না, অনেক কাজ বাকি পড়ে আছে, সব কিছুই তাকে শেষ করতে হবে, আর তার সময় থাকতেই। এসব ভাবতে ভাবতে সে বাংলোর উদ্দেশ্যে রওনা হয়। বাংলোয় দুজন পুলিশ কনস্টেবলকে নিয়ে আরিফ ড্রয়িং রুমে এসে বসে, বিদ্যুৎ না থাকার কারণে বাংলোটা খুব বেশি অন্ধকার দেখাচ্ছে। তারা একসাথে কিছুক্ষণ গল্প করার পর আবার গিয়ে বাংলোর রুমগুলো একটু ঘুরে দেখে আসে, তারপর আবার রুমে এসে বসে। তাদের সামনে একটা হারিকেন জ্বালানো রয়েছে, হারিকেনের আলো বলে কথা, শুধু অন্ধকার কেটে নিজেদের অস্তিত্ব প্রমাণ করা ছাড়া তেমন কোনো আলোই বের হচ্ছে না, তারা কোনোভাবে নিজেদেরকে দেখতে পাচ্ছে, আর চারপাশটা জমাট বাঁধা অন্ধকার। কিন্তু তারা তখনও জানে না কতটা বিপদ তাদের সামনে অপেক্ষা করছে, তারা জানে না কেউ অনুসরণ করছে তাদেরকে, দূর থেকে তাদের সব কিছুই সে দেখছে। তারা বুঝছিল না যে কতটা ভয়ঙ্কর সেই দৃষ্টি, তারা শুনতেও পারেনি যে কেউ তখন বলছিল,
কেউ থাকবে না এখানে, কেউ থাকবে না।
তিনজন ড্রয়িং রুমে বসে আছে, বাইরে বৃষ্টি হচ্ছে আর তার সাথে মাঝে মাঝে বজ্রপাত। পরিবেশটাই যেন ভৌতিক হয়ে গেছে। বিভিন্ন বিষয় নিয়ে তারা গল্প করছিল। এর মধ্যে পুলিশ তো রীতিমতো ভূতের গল্পই শুরু করল। সে বলতে থাকে,
এটা ঠিক গল্প না, বলা যায় বাস্তব অভিজ্ঞতা। তবে আমার না, আমাদের গ্রামের একজনের। এমন বৃষ্টির দিন আসিল, আন্ধার চুপচাপ রাত, চারপাশে ঝিঝি পোকার ডাক আর শিয়ালের হাত ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না।
এমনি ভাবেই তার গল্প এগোতে থাকে। এর মধ্যে 12টা বেজে যায়। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে বাইরে বিদ্যুৎ চমকায়। হয়তো কাছাকাছি কোথাও হবে, শব্দটা অনেক বেশি হয়েছে, তারা তিনজনই চমকে ওঠে শব্দে। তারপর ঘোরটা কেটে যাবার পর তারা আবার গল্পে মনোযোগ দেয়। আর ঠিক তখনই তারা তিনজনই একটা শব্দে আবার ভীষণ চমকে ওঠে। তারা সবাই একটা কান্নার শব্দ শুনতে পায়, একটা মেয়েলি কণ্ঠস্বর। কান্নার শব্দটা বাইরে থেকে আসতে থাকে। এমন বৃষ্টির রাতে বাইরে কে কাঁদবে? আর এখানে কোনো মেয়েও তো থাকে না, তাহলে এটা কি? ভয় পেয়ে যায় তারা। তখনই কান্নাটা থেমে গিয়ে অট্ট হাসির শব্দ ভেসে আসে। তাদের ভয়টা আরো বেড়ে যায়। হঠাৎ করে তারা বাংলোর ছাদের উপরে কারো হাঁটার শব্দ শুনতে পায়। শব্দটা ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করছিল, আর তার সাথে হাসির শব্দ তো আছেই। প্রচন্ড ভয় পেয়ে যায় তারা। কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে হারিকেনটা নিভে যাওয়ার মতো অবস্থা হয়। এমন সময় হঠাৎ করেই একজন পুলিশ তার রাইফেলটা হাতে নিয়ে বাইরের দিকে গুলি করে বসে। আর তারপর সব কিছুই আগের মতো নীরব হয়ে যায়। বাইরে থেকে শুধুমাত্র বৃষ্টির শব্দ আসতে থাকে। সারাটা রাত তারা ভয়ে ভয়ে পার করে। তারপর সকালে উঠে একসাথে তারা ব্রেকফাস্ট করে নেয়। তারপর তারা থানার দিকে রওনা হয়। থানায় পৌঁছে তারা ইন্সপেক্টর তারেককে দেখতে পায়। আরিফ কোনো কথা না বাড়িয়ে তার বোনের খবর জানতে চায়।
স্যার, আমার বোনের কোনো খবর পাওয়া গেছে?
আমার ফোর্স কাল সারাদিনই তার সন্ধান করেছে, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি।
একটা মেয়ে হারিয়ে গেছে আর তাকে খুঁজে পেতে এত সময় লাগে?
দেখুন আরিফ সাহেব, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি,
কোনো লাভ তো তাতে হচ্ছে না।
দেখুন, আমরা এখনো জানি না তার কি হয়েছে। তার সাথে অনেক কিছুই হতে পারে।
যেমন?
যেমন প্রথমত সে নিজে থেকেও কোথাও চলে যেতে পারে, আর যদি তা হয় আমরা তেমন কিছুই করতে পারবো না। দ্বিতীয়ত, তাকে কোনো একজন হোকসে ভূত অথবা মানুষ কোথাও গুম করে রাখতে পারে, খুনও করতে পারে।
তাহলে
আমরা যতক্ষণ পর্যন্ত তার ঠিক কি হয়েছে জানতে না পারবো তেমন কিছুই করতে পারবো না। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
প্লিজ স্যার, যা করার একটু তাড়াতাড়ি করুন।
বললাম তো, আমরা সাধ্যমতো চেষ্টা করছি। ও ভালো কথা, কাল রাতের ঘটনায় আপনার কি মনে হয়?
মনে তো অনেক কিছুই হয়, কিন্তু এটা কিভাবে সম্ভব? ভূত বলে তো কিছুই নেই, তারপর কেন এমন হলো?
দেখুন, ভূত আছে কি নেই তার সঠিক কোনো প্রমাণ কারো কাছে নেই। তাহলে আছে এবং নেই, এই দুইটা সামনে রেখেই আমরা কাজ করতে পারি। যদি ভূত বলে কিছু থাকে তাহলে তো তাকে থামাবারও নিশ্চয়ই কোনো উপায় আছে।
কিন্তু সেটা কি,
সেটাই তো ভাবনার বিষয়। তবে আপাতত আমরা এক কাজ করতে পারি।
কি কাজ?
চলুন, আমি আবার বাংলোটায় যাব, আবার সবকিছু ভালোভাবে দেখব। আর একটা কাজ করি।
কি সেটা?
এখনই বলব না, আগে চলুন বাংলোর পরিবেশটা আগে উপভোগ করি।
ইন্সপেক্টর তারেক আরিফকে নিয়ে আবার বাংলোয় ফিরে আসেন। ততক্ষণে দুপুর হয়ে গেছে। কেয়ারটেকার তাদের খাবারের ব্যবস্থা করে। দুপুরের খাবার শেষ করবার পর ইন্সপেক্টর তারেক আবার বাংলোর চারপাশটা দেখতে থাকে।
বৃষ্টির কারণে কোথাও কোথাও পানি লেগে থাকা ছাড়া আর সব কিছুই আগের মতো আছে। তিনি কেয়ারটেকারকে একটা মই আনতে বললেন। তারপর কেয়ারটেকার মই নিয়ে আসার পর তিনি ছাদিয়ে উঠলেন, তার সাথে আরিফ উঠল। তিনি সব কিছুই আগের মতো দেখলেন। তিনি সেই ড্রামগুলোর কাছে গেলেন। সবকিছু ঠিক আছে, শুধু একটা ড্রাম হেলে পড়ে আছে, যেগুলো আগের দিন দাঁড় করানো ছিল। সবকিছু দেখার পর তারা নিচে নেমে আসে। তারপর তিনি আরিফকে বলেন,
আজ আপনি শহরের কোন হোটেলে চলে যান।
কেন?
আজ রাতটা আমি এখানে থাকব, আর একা একা থাকলে ভূতগুলো সামনে আসতে ভয় পাবে, আর আমার পরীক্ষাটাও ভালোভাবে করতে পারবে।
কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার এক বোন ভয় পেয়ে কয়েকদিন ধরে হাসপাতালে পড়ে আছে, অবস্থা ভয়ানক। আরেক বোন এখান থেকে নিখোঁজ। কাল আমাদের তিনজনের সামনেই এত কিছু হয়ে গেল, আপনি একা থাকবেন কিভাবে? আপনার বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে।
আসলে আমিও তাই চাই, ভূত সম্পর্কে নিজের অভিজ্ঞতা নিতে চাই, এতে করে নিজের বিশ্বাসটারও একটু ঝালাই হবে।
কিন্তু?
কোনো কিন্তু নয়, ভয় পাবেন না। সাথে রিভলভার আছে, 6টা বুলেট লোড করা আছে আর 6টা রিজার্ভে আছে। কালকের ঘটনা থেকে যা জানলাম, ভূতেরাও বুলেটকে ভয় পায়, আমার তেমন কিছুই করতে পারবে না।
কি আর করার, আরিফ অনেকটা বাধ্য হয়ে শহরের দিকে চলে যায় রাতে থাকার জন্য। আর ইন্সপেক্টর তারিক থেকে গেলেন সে বাংলো। তিনি তখনও জানেন না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। তিনি ধারণাও করতে পারেননি এই ভয়ঙ্কর বাড়িতে একা থাকার দুঃসাহস করার জন্য তাকে কি মূল্য দিতে হবে। রাতের খাবার শেষ করার পর তিনি শোবার ঘরে যান। কেয়ারটেকার আগে থেকে সেখানে একটা হারিকেন রেখে গেছিল। হারিকেনের মিটি মিটি আলোয় তিনি রিভলভারটা আবার পরীক্ষা করে নিলেন। সব ঠিক আছে। তারপর নিশ্চিত হয়ে তিনি শুয়ে পড়লেন। মাঝরাত, হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। সে বিছানায় উঠে বসে একটা কান্নার শব্দ শুনতে পায়, যেন কোনো মেয়ে কাঁদছে। বিছানা ছেড়ে উঠে যায় সে। তারপর হারিকেনটাকে নিয়ে শব্দটাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। একসময় সে হল রুমের সামনে চলে আসে। রুমের দরজাটা আগের মতোই খোলা, স্পষ্ট মনে হচ্ছে সবগুলো দরজাই বন্ধ ছিল। তাহলে এটা খুলে গেল কিভাবে? হারিকেনটা নিয়ে ভেতরে ঢুকে সে, আর তখনই একটা অট্ট হাসির শব্দ ভেসে আসতে থাকে পুরোটা রুম থেকে। তার মনের মধ্যে ভয় এসে জড়ো হতে থাকে। ভালোভাবে শব্দটাকে লক্ষ্য করতে থাকে সে। রুমের চার কোণ থেকে শব্দটা আসছিল, আর এমন সময় ছাদের উপর থেকেও ধূপ ধাপ শব্দ শুনতে পায় সে। কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? ছাদে ওঠার মতো কিছুই নেই আশেপাশে। তাহলে এবার সত্যি সত্যি ভয় পেয়ে যায় সে। কোমরে হাত দেয় রিভলভারটার জন্য, কিন্তু সে রিভলভারটা সেখানে পেল না। তখন তার মনে পড়ে, রাতে পরীক্ষা করার পর সেটা সে বিছানায় তার বালিশের নিচে রেখেছিল, আর নেওয়া হয়নি। এখন কি করবে? এদিকে তার হাতের হারিকেনের আলোটাও ঝাপসা হতে থাকে, যে কোনো সময় নিভে যেতে পারে। তিনি আর রেস্ট নিতে চাইলেন না, ছুটে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে গেল। তখনও তার পেছনের দিক থেকে সে অট্ট হাসির শব্দ ভেসে আসছিল। রুমে এসে তিনি দরজা বন্ধ করে দেন। তারপর এগিয়ে এসে রিভলভারটা হাতে নিয়ে বিছানায় বসে পড়েন। এমন সময় তার হারিকেনটা নিভে যায়, অন্ধকার হয়ে যায় পুরো ঘরটা। ভয়ের মধ্যে নিজের উপর রাগ উঠে যায় তার, কেন আসার সময় সাথে কোনো মোমবাতি আনেননি? কিন্তু রাগ হলে কি হবে? তখন আর কিছুই করার ছিল না। অসহায়ের মতো তিনি বিছানায় বসে থাকে। হয়তো তার কপাল ভালো ছিল, তাই সেদিন রাতে আর তেমন কিছুই ঘটেনি। তারপরও সারাটা রাত তাকে অনেক ভয়ে ভয়ে পার করতে হয়েছে। পরদিন সকালে
আগেই বলেছিলাম কুয়াশার রাত আজকে এক অনেক দীর্ঘ, এক ভয়ঙ্কর দীর্ঘ রাতের গল্প বলবো আমরা। এবং দেখছি প্রতি রাতেই কিছু না কিছু ঘটছে সে বাংলোতে যারা থাকছে, প্রথমে আরিফের বোন নীলা, তারপর রত্না, এবং পরে যখন আরিফ গেল দুজন কনস্টেবলকে নিয়ে সেখানে, সেখানেও আমরা দেখলাম রাতে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে গেল। এবং পরে আরিফকে পাঠিয়ে দেওয়া হলো শহরে, এবং ইন্সপেক্টর তারেক মাহমুদ নিজেই গেলেন সে বাংলোতে থাকতে। এবং একটু আগে আমরা মানে শুনলাম যে কি ভয়ঙ্কর ভাবে তিনি রাত কাটিয়েছেন। একটা অট্টহাসি শুনছি, একটা অদ্ভুত ভৌতিক কণ্ঠস্বর শুনছি যে কিনা বারবার বলছে কাউকে সে বাঁচতে দেবে না। কে সেই অশরীরীটি এবং কে সেই ভৌতিক মানুষটি আমরা কিছুই জানি না। আমরা সব জানবো একটা ছোট্ট বিরতি নিয়ে, রাত একটার বিরতি নেব, তারপর ফিরে এসে আমরা সরাসরি চলে যাব কুয়াশার বাকি পর্বে। সঙ্গেই থাকবেন, আমাকে লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2221। আর যে শারমিন আছে আপনার সঙ্গে কুয়াশার রাতে, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2।
আমি এখন থানায় যাব, আর সেখানেই ব্রেকফাস্ট করব। এমন ভৌতিক বাংলো আমার জীবনে আর দেখিনি।
কেন স্যার, কি হয়েছে?
যাই হোক, এখানে আর এক মুহূর্তও থাকবো না। আমারও জীবনের মায়া আছে, যা হবার হোক আমি আর কখনো আসছি না এদিকে। এখনো বিয়ে করিনি, আমি এত আগেই মরতে চাই না। আর আপনি একটা কথা বলতে পারেন?
কি কথা?
আচ্ছা, এই বাংলোটা ভৌতিক হলো কিভাবে? কোথা থেকে আসলো আত্মারা? কেন আসলো? কি চায় তারা?
কি চাই এইটা তো কইতে পারুন না স্যার, তবে বাড়ি নিয়া একটা কাহিনী অবশ্য আছে। এইটা হাসা না মিসা তা অবশ্য আমি জানি না, সে মেলা দিন আগের কথা। ই বাংলোতে একজন বয়স্ক লোক তার বৌরে নিয়া থাকত, বাংলোটা তাদেরই আসিল, আর তাদের কোনো পোলামাইয়াও আসিল না, কিন্তু অনেক সুখেই আসিল তারা। দুইজন মাত্র মানুষ, তেমন কোনো ঝামেলাও ছিল। কিন্তু যখন তার বউ অসুস্থ হইয়া গেল, তাকে দেখাশোনা করা সহ বাড়ির অন্যান্য কামের লেগা তাগরে একজন লোক দরকার আসিল, কিন্তু বিশ্বস্ত লোক খুঁজা পাওন যাচ্ছিল না। তখন তার পরিচিত এক আত্মীয়র কথা মনে হইল, তাই সে বৃদ্ধ লোক তার কথাই চিন্তা করল, যথারীতি তারে নিয়েও আসছে। কয়েকটা দিন তো ভালোই কাটছিল, কিন্তু কিছুদিন পরই তার মধ্যে লোক কাজ করতে শুরু করল। সে বৃদ্ধের বাংলো থেকে বিভিন্ন দামি দামি সব জিনিস চুরি কইরা নিয়ে যাইত। আর কয়েকটা দিন এইভাবে যাবার পর বৃদ্ধা কিছুটা বুঝতে পারছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হইয়া গেছে। কারণ ততক্ষণে এই লোকটাই বৃদ্ধকে মাইরা ফেলিয়া এই বাংলো দখলের চিন্তাও কইরা রাখছে। যেই ভাবা সেই কাজ, আর দেখতেই পাইতাছে ইহানে আশেপাশে কোনো লোকজন নাই, তাই এই কাজ করতে তার তেমন কোনো অসুবিধা হয় না। সে তার পেলার মতো দুইজনেরই খুন করে, খুন কইয়া এই বাংলোডারে দখল নেয়। হ্যাঁরো প্রথম কয়েকদিন ভালোই ছিল, কিন্তু কিছুদিন পর থেকে সে নাকি ওই বৃদ্ধরে রাত্রেবেলা স্বপ্নে দেখত, আর এর কিছুদিন পরে তাদের দুইজনের লাশও এই বাড়িতেই পাওয়া যায়। কিন্তু কিভাবে তারা মারা গেছে তা কেউ জানে না। আর তারপর থেকেই এই বাংলোতে এরকম সমস্যা হয়ে যাইতেছে। আর তাদের মৃত্যুর পর বাংলোর মালিক হয় এই বৃদ্ধেরই একটা ছোট ভাই। এমনিতে তার কেউ না থাকলেও বাংলোর দখল নেবার জন্য তার আত্মীয়ের কোনো অভাব হয় না, আর ওই লোকই আমার এইখানে নিয়োগ দিছে। কিন্তু তার সাথেও ওই একই ঘটনা ঘটছে, আর সেই কারণে সেও এইখানে বেশি দিন থাকতে পারে নাই। অবশেষে সেইটা বেচাই দিছে, আর এইটা কিনা লইছে আমগরে নতুন মালিক। এইদিকে বেড়াতে আইয়া তার এই বাংলোটা পছন্দ হইয়া যায়, আর হুনে এটা অনেক কম দামে বিক্রি করা হইব। একে তো ভূতের ভয়, তার উপর আরেকজনের জিনিস, যা বিক্রি করতে পারে তাই তো লাভ। সাহেব কম দামে পাইয়া এটা কিনা লইছে, আর তারও লোকের দরকার, তাই আর আমারে বাদ দেয় নাই স্যার।
ঘটনা যাই হোক, তা দিয়ে আমাকে আমি আর এদিকে আসছি না। নেহাতি আমার কপাল ভালো ছিল, তাই এ যাত্রায় বেঁচে গেছি। আপনিও পালান, এখানে থাকলে আপনিও মরবেন।
তারপর আর তিনি কিছুই বললেন না, সোজা থানার দিকে হাঁটা দিলেন। আর এদিকে শহরে যাবার পর আরিফ একটা হোটেলে ওঠে রাতে থাকার জন্য। এখানে সে নিরাপদ, কোনো ভয়ের কিছুই নেই। তার পরও রাতে তার ঘুম হয়। ইন্সপেক্টর তারেকের জন্য তার চিন্তা হতে থাকে। তাদের জন্য সে নিজের জীবন বাজি রেখে বাংলায় থাকতে গেছে। এমন দায়িত্ববান পুলিশ অফিসার এই যুগে দেখা যায় না। আর এদিকে ইন্সপেক্টর তারেক থানায় এসে নিজের চেয়ারে বসে ভাবতে থাকে, কি হলো এটা, এই সময়ে ভূত। কিন্তু ভূত বলে তো কিছুই নেই। তারপরও তিনি নিজে যা শুনলেন সেটা কিভাবে অবিশ্বাস করবেন? পুলিশ হলেও তিনি তো মানুষ, আর মানুষ হয়ে কি ভূতের সাথে পারবেন? গভীর এক চিন্তায় ডুবে যান তিনি। যখন এসে ভাবছিলেন ঠিক তখন আরিফ থানায় এসে উপস্থিত হয়। এসেই জানতে চাই,
আপনি ঠিক আছেন তো?
তার আগে বলুন, আপনারা সেখানে ছিলেন কিভাবে?
কেন,
কাল রাতে আমার সাথে যা হলো এসবের পরে আমি আর নাই।
আমি আর নাই
মানে হলো ওখানে সত্যি ভূত আছে, যে যাই বলুক, আমি নিজে সেখানে ছিলাম, আমি নিজেকে আর অবিশ্বাস করতে পারবো না।
তাহলে
আমরা আপাতত আপনার বোনের সন্ধান করছি, কিন্তু আমি ওই বাংলোর দিকে আর যাচ্ছি না।
কি বলছেন, আপনি না পুলিশ, আপনি ভয় পেলে কিভাবে হবে?
কিছু করার নেই ভাই, এত আগে শহীদ হতে চাই না, নিজের জীবনের মায়া সবারই আছে। আপনাকেও বলছি, যদি ভালো চান তাহলে বাংলোতে আর যাবেন না, হোটেলেই থাকেন আর বোনের সন্ধান করেন।
আপনাকে কিছুই করতে হবে না, আমি চললাম।
আরে কোথায় যাচ্ছেন?
বাংলোতে।
মানে?
আপনি ভয় পেতে পারেন কিন্তু আমি ভয় পাই না। ওরা আমার পরিবারকে নিয়ে খেলছে, আমি নীরবে তা দেখতে পারি না। আমি যাচ্ছি সেখানে, শুরু যখন হয়েছে আমি শেষটাও দেখে চান।
আপনি কি সত্যি যেতে চান?
আমি কি ফান করছি আপনার সাথে?
মনে হচ্ছে না, তবে আমি সত্যি দুঃখিত আপনাকে সাহায্য করতে না পেরে। কিন্তু বোঝেনি তো, জীবনের মায়া সবারই আছে। তবে আপনাকে সামান্য একটু সাহায্য করতে পারি।
কি সাহায্য?
আমি জানি কাজটা বেআইনি, তারপরও বলছি, আপনি এই রিভলভারটা নিয়ে যান, ছয়টা গুলি আছে, যদি কোনো সমস্যা হয় ব্যবহার করতে পারেন। কাজ করবে কিনা জানি না, তবে খালি থাকার চেয়ে কিছু একটা সাথে থাকা ভালো।
আরিফ তার কথা শুনে অবাক হয়, তারপরও কি যেন ভেবে তার হাত থেকে রিভলভারটা নিয়ে নেয়, ভালো করে দেখে এটাকে, তারপর মৃদু একটা হাসি দিয়ে তাকে ধন্যবাদ বলে বাংলোর দিকে রওনা হয়। বিকেলের দিকে সে বাংলো এসে পৌঁছায়। তাকে একা দেখে কেয়ারটেকার বলে ওঠে,
স্যার আপনি একা কেন? পুলিশ কই?
ভয় পেয়েছে।
ভয় পাইছে মানে?
কাল একা ছিল, কিছু হয়েছে, এখন জীবনের মায়া করতেছে, তাই কেউ আর আজ আসতেই চায়নি।
ওনা গড়ে আর কি দোষটা, জীবনের মায়া সবারই আছে, কেডাই মরতে চাই কন?
তাহলে চাকরি করতে আসলো কেন? বাড়িতে শাড়ি পরে বসে থাকলেই তো ভালো হতো।
স্যার মনে হয় রাইগা গেছেন, যদি কিছু মনে না করেন তাইলে একটা কথা কই।
বলেন।
আপনি থাইয়েন নাই হানে।
মানে?
বাংলোটা যে কেমন সেটা তো দেখছেনই। আর কত বড় কোনো ক্ষতি হওয়ার আগে সাবধান হন বালা, আপনি চইলা যান।
আমি এত সহজে হাল ছাড়ব না, শুরু যখন হয়েছে এর শেষ দেখে ছাড়ব।
কিন্তু স্যার, ভূতের লগে লাগতে যাওয়াটা ভালো হইব না।
যা হবার হবে, পরেরটা পরে দেখব।
কি আর করা, আপনি যেটা ভালো বুঝেন সেইটাই করেন।
আর এদিকে যখন এইসব হচ্ছে তখন তার পরিবারের সবাই ঢাকায়। নীলাকে এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা এখন উন্নতির দিকে। মাহফুজ সাহেব রত্নার ঘটনাটা তার স্ত্রীর কাছে গোপন রাখতে চাইলেও রাখতে পারেননি। তাদের সাথে আরিফ আর রত্নাকে না আসতে দেখে তার স্ত্রীর মনে সন্দেহ হয়েছিল, আর তাই মাহফুজ সাহেবকে একটু চাপ দিতেই তিনি সব ঘটনা খুলে বলেন। ফলে যা হবার তাই হলো। তার স্ত্রী এই ঘটনার কথা শুনে পুরোপুরি ভেঙে পড়ল। সব কিছু মিলিয়ে এক হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। সুখের পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। একদিকে ছোট মেয়েকে দেখা, অন্যদিকে বড় মেয়ের হারিয়ে যাওয়া আর স্ত্রীর ভেঙে পড়া। সবকিছু দেখতে গিয়ে মাফুসাহের অবস্থা কাহিল হয়ে পড়ে। তিনি ভাবতে থাকেন, কি অন্যায় করেছেন তিনি, কেন হঠাৎ করে তার সুখের পরিবারটা এমন হয়ে গেল। তিনি তখন আরিফকে ফোন করেন।
রত্নার কোনো খবর পেয়েছিস?
না বাবা, পুরো এলাকাটা খুঁজে দেখেছি, পুলিশও খুঁজছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি।
তাহলে কি?
জানি না, এই দুই দিন পুলিশ ভালোভাবে আমাকে সাহায্য করছে, কিন্তু
কিন্তু কি,
কাল তাদের অফিসার বাংলোয় একা থাকতে এসে ভয় পেয়ে যায়, আর এতটাই ভয় পায় যে বাংলোয় আর আসতেই চাইছে না, তাই তাদের উপর এখন আর তেমন ভরসা করতে পারছি না।
তাহলে কি করবি?
যা করার একাই করার চেষ্টা করবো, আমার বিশ্বাস আমি পারবো।
তোকে পারতেই হবে। তুই এখন কোথায়?
বাংলোতে ফিরে এসেছি, আজ এখানেই থাকবো, এখান থেকেই তাকে হারিয়েছি, যতক্ষণ না পাবো এখান থেকে যাবো না।
তুই পাগল হয়ে গেছিস? তুই মারা যাবি এখানে থাকলে। তুই অন্য কোথাও চলে যা, তারপর খোঁজ কর, আগে নিজে বাঁচার চেষ্টা কর।
বোনকে যদি না পাই বেঁচে থেকে কি লাভ, যখন হারিয়েছিল তখন আমার সাথেই ছিল, তাই খোঁজ পাবার দায়িত্বটা আমারই নিতে হবে, আর আমিই সেই দায়িত্বটা নিয়েছি।
স্যার, ও স্যার, একটা কথা কই?
বলেন।
যদি কিছু মনে না করেন, তাহলে আজ রাইতে আমি আপনার লগে থাই, একা থাকলে আপনার সমস্যা হইতে পারে।
না, আপনাকে থাকতে হবে না, আমি একাই থাকব।
কিন্তু?
কোনো কিন্তু না, সমস্যাটা আমার, আর এর সমাধানটা আমিই করব। চলে যান।
অভিশপ্ত বাংলোটাতে আরিফ তখন একা। স্বাভাবিকভাবেই তার মনে ভয় থাকার কথা ছিল, কিন্তু কেন যেন তার আর তখন ভয় করছিল না। ভয়ের বদলে মনের মধ্যে তীব্র ক্ষোভ এসে বাসা বাঁধতে থাকে। তা কেন যেন মনে হতে থাকে আজই সে তার হারানো বোনের রহস্য খুঁজে পাবে, কিন্তু কিভাবে সেটা সে জানে না, আর জানতেও চায় না। এদিকে আবারও সেই সব অস্তিত্বরা জেগে ওঠে, আনন্দে মেতে ওঠে তারা। তাদের শেষ শিকার এখন তাদের হাতের মুঠোয়, আর মাত্র কিছুক্ষণ, তারপর তারা শেষ করে দিতে পারবে তাদের শেষ বাধাটিকেও। তাদের সময় এগিয়ে আসছে, শিকার এখন একা, কিছুই তাদের বাধা দিতে পারবে না। আস্তে আস্তে তারা আরিফের দিকে এগিয়ে আসার প্রস্তুতি নিতে থাকে, সেই সাথে সেই পরিচিত ভয়ঙ্কর অট্টহাসি। আরিফ বসে আছে, বসে থাকতে থাকতে একসময় সে ক্লান্ত হয়ে উঠে দাঁড়ায়, তারপর রুমের দিকে চলে যেতে থাকে। সে এখন ঘুমোতে চায়, আর তার চলে যাওয়া দেখে আনন্দে ফেটে পড়ে সেই সব অস্তিত্বগুলো। তাদের বের হওয়ার সময় হয়ে গেছে, আর ওদিকে আরিফ রুমে গিয়ে হারিকেনের আলোতে রিভলভারটা পরীক্ষা করল। সে জানে না এটা তার কোনো কাজে আসবে কি, তারপরও নিজেকে রক্ষা করার সামান্য সম্বল হিসেবে হলেও সে এটাকে রাখতে চায়। কিছুক্ষণ পর সে হারিকেনের আলোটা কিছুটা কমিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তার ঘুম এসে যায়। রাত তখন 12টার মতো হবে। হঠাৎ করে বাংলো থেকে ভয়ঙ্কর হাসির শব্দ আসতে থাকে। ঘুম ভেঙে যায় আরিফের, ধর্মর করে সে বিছানায় উঠে বসে, তারপর রুমের চারপাশে তাকাতে থাকে, কিন্তু কিছুই দেখতে পায় না। সে ভালোভাবে তাকাতে থাকে, কিন্তু সে ভয়ঙ্কর হাসির শব্দ ছাড়া কোথাও কিছু নেই। বিছানা থেকে নেমে আসে সে, রিভলভারটা হাতে তুলে নেয়, তারপর হারিকেনকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। শব্দটাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। এদিকে আরিফ যখন এইসব করছে, দূর থেকে কোনো একজন তাকিয়ে আছে বাংলোটার দিকে। না, একজন নয়,
তার সাথে আরো দুইটা অস্তিত্ব ওই বাড়িটাকে লক্ষ্য করছে খুব মনোযোগ দিয়ে। অপেক্ষায় আছে তারা আর মাত্র কিছুক্ষণ, শিকার এখন তাদের হাতের মুঠোয়। আরে আস্তে আস্তে ঘর রুমটার দিকে এগিয়ে যায়। শব্দটা রুম থেকেই আসছে, খুব আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে সে। আর তখনই থেমে যায় শব্দটা।
কে কে এখানে? আজ মরতে হবে তোকে, মরতে হবে, প্রস্তুত হয়ে যা।
সে চমকে গিয়ে পেছনে তাকায়। হারিকেনের আবছা আলো এসে কিছু একটা দেখতে পায়। প্রচন্ড ভয় পেয়ে যায় সে। সে বুঝতে পারে মৃত্যু এগিয়ে আসছে, হয়তো এক্ষুনি তাকে কিছু করতে হবে, সময় অনেক কম। মনের মধ্যে সাহস সঞ্চয় করতে থাকে সে। তারপর আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে ওই অশরীরটার দিকে, ভালো করে লক্ষ্য করতে থাকে তাকে, অনেকটা নারী মূর্তির মতো। কিন্তু কিন্তু সে যে শব্দটা শুনেছে সেটা তো পুরুষ কণ্ঠ। তারপরও এগিয়ে যেতে থাকে সে। আর তখনই সেই অট্টহাসির শব্দটা ভেসে আসে। প্রচন্ড ভয় পেয়ে যায় সে। রিভলভারটা হাতে তুলে নেয়, মূর্তিটাকে লক্ষ্য করে কয়েকটা গুলি করে সে। তারপর কি যেন মনে করে দৌড়ে বাংলো থেকে বেরিয়ে আসতে থাকে। আর তখন হঠাৎ করে সে আরো গুলির শব্দ শুনতে পায়। একটা কিংবা দুটো নয়, অনেকগুলো গুলির শব্দে কান ফেটে যাওয়ার অবস্থা। সে দৌড়ে বাংলো থেকে বের হওয়ার সাথে সাথে একটা কিছুর সাথে ধাক্কা লাগে তার। সেই জিনিসটা আর কিছুই নয়, একটা মানুষ, জলজ্যান্ত মানুষ। তার দিকে রিভলভার তাক করে উঠে দাঁড়ায় সে। আর উঠেই সে চমকে ওঠে, সেই মানুষটা আর কেউ নয়, পুলিশ ইন্সপেক্টর তারেক। রিভলভারটা নিজে নামায় সে। তখন আরো দুজন কনস্টেবল তাদের কাছে চলে আসে। কি হচ্ছে আরে কিছুই বুঝতে পারছিল না। আর তাকে বোঝার মতো সময় না দিয়ে বাকি তিনজন বাংলোর পেছন দিকে দৌড়ে চলে যায়। আরিফ পাথরের মতো দাঁড়িয়ে থাকে। একটু পর সেও দৌড়ে পেছনের দিকে যেতে থাকে। পেছনে গিয়ে সে তিনজনকে আবার দেখতে পায়। তারা সেখানে দাঁড়িয়ে আছে আর চারপাশে কি যেন লক্ষ্য করছে। অবাক হয় আরিফ। তারপর এগিয়ে গিয়ে ইন্সপেক্টর তারেককে জিজ্ঞেস করে,
কি হলো এটা?
কোনটা?
আপনার এখানে
আর আসবো না বলার পরও এসেছি দেখে অবাক হচ্ছেন?
তা তো অবশ্যই হয়েছি, কিন্তু গুলি শব্দ? আমি তো এত গুলি করিনি, এত গুলির শব্দ কোত্থেকে আসলো?
কেন, বন্দুক তো আমাদের কাছেও আছে, আমরা কি গুলি করতে পারি না?
তা পারেন, কিন্তু কেন?
বলবো বলবো, সবই বলবো, তবে এখন না, পরে। আপনি আসুন আমাদের সাথে।
আমরা কোথায় যাচ্ছি?
আরে আপনি শুধু দেখতে থাকেন।
কে কে এখানে?
পুলিশ, দরজা খুলুন।
একজনের বাড়িতে দাওয়াত ছিল, সেখানে গেছে।
আচ্ছা, কখন আসবে?
এই কাল সকালের দিকে।
ওকে, আসলে ওকে থাকতে বলবেন, আমরা সকালে আবার আসবো।
পরদিন সকাল 10টার দিকে তারা বাংলোর পেছনের দিকে যায়। কাল রাতে কি হয়েছে দেখার জন্য চারপাশটা ভালো করে লক্ষ্য করে, কিন্তু তেমন কিছুই পাওয়া যায় না। তারা যখন ফিরে আসছিল তখন কিছু একটা দেখে আরিফ হঠাৎ থেমে যায়। তারপর সেদিকে এগিয়ে যায়। রক্ত, তারা সেখানে গিয়ে রক্ত পড়ে থাকতে দেখে। আর একটু পরপরই তারা রক্তের দাগ দেখতে পায়। এইসব দেখে
ইন্সপেক্টর তারেক বলে উঠলেন,
আমি যা ভেবেছিলাম ঠিক তাই।
কি ভেবেছিলেন?
ভূত।
ভূত?
এখানে সত্যি ভূত আছে।
মানে?
মানে আমরা এখন ভূতটাকে ধরব। আপনি আমার সাথে আসুন।
সত্যি কি ভূতটাকে দেখা যাবে নাকি ভূতটাকে ধরা যাবে? ইন্সপেক্টর তারেক মাহমুদকে পারবেন সেই ভূতটাকে ধরতে বা ভূতটাকে দেখতে? না, আমাদের গল্প শেষ হয়নি, আমাদের গল্প আরো চলবে। এখন আমরা শেষ পর্ব থেকে সব জানতে পারব। চলুন শুনি তাহলে। সঙ্গেই থাকবেন আর আমাকে আরো লিখতে থাকুন যেকোনো মোবাইল ফোন থেকে 2221। আর যে শামিন আছে আপনার সঙ্গে কুয়াশায়, আর শুনছেন এপিসোড রেডিও এফএম 90.2।
আপনার স্বামী এসেছে?
হ্যাঁ স্যার।
তাকে ডাকুন, আমাদের সাথে যেতে হবে।
কিন্তু স্যার, তার তো শরীর বালা না, কাল রাত কইরা বাড়ি ফিরছে, অনেক জ্বর আইছে।
সে এখন কোথায়?
বিছানায় শুয়ে আছে।
আমাকে নিয়ে চলেন ওখানে।
যাইবেন আপনি? আসেন।
শরীরের কি অবস্থা?
তেমন বালা না স্যার।
না হবারই কথা। তা আরিফের বোন কোথায়?
স্যার আমি কেমনে কম, ওই হয়তো ভূতে লইয়া গেছে, আর কই দিছে আমি কেমনে জানুন।
আর নাটক করতে হবে না।
স্যার এই কি বলতেছেন এইসব?
ইন্সপেক্টর তারেক তখন উপর থেকে কাঁথাটা সরিয়ে নেয়। সবাই অবাক হয়ে যায়। তার পায়ে ব্যান্ডেজ করা, রক্ত লেগে আছে।
তা এইসব কি?
ও, এই কাল রাতে বাড়ি আওনের সময় রাস্তায় একটা গাড়ি এসিয়া এই পেছন থেকে আমারে ধাক্কা দেয়, আর ওই তখনই এই পায়ে ব্যথা পাই। পরে হাসপাতাল থেকে দেখাইয়া বাড়ি আইতে আইতে অনেক রাত হইয়া যায়। পরে এসিয়া আপনাদের কথা শুনছি, ভাবছিলাম একবার গিয়া দেখা কইরা আমু, কিন্তু তার আগে আপনারাই চলে আইছেন।
ও তাই?
হ্যাঁ স্যার, আমি একদম সত্য কইছি।
ও, তার মানে আপনি রাতে বাংলোতে যাননি, আপনার পায়ে গুলি লাগেনি? ভালো কথা। তা আপনার এক্সরে রিপোর্টটা আমাকে একটু দেখান তো
স্যার। এক্সরে তো করি নাই, শুধু একটু কাইতে গেছিল তাই ব্যান্ডেজ করে রাইখা দিছি।
ও আচ্ছা আচ্ছা। এই হারুন, ওর পায়ের ব্যান্ডেজটা খোলো তো। আরে কোথায় যাচ্ছ
স্যার? তার মানে?
হ্যাঁ, এই সেই ভূত যে এতদিন আপনাদেরকে ভয় দেখিয়েছে, আর আপনার বোনের হারানোর পেছনে সেই দায়ী।
কিন্তু আপনি সেটা বুঝলেন কিভাবে?
তাহলে শুনুন, নাম্বার ওয়ান, ভূত বাংলো হিসাবে এটা পরিচিত, এখানে কেউই থাকতে পারেনি ভূতের ভয়ে। তাহলে সে তার পরিবার নিয়ে কিভাবে থাকে? কেন তার কিছুই হয় না? তার উপর সন্দেহ শুরু হয়। নাম্বার টু, আপনার বোন হারিয়ে গেছে, কিন্তু এই নিয়ে তার তেমন কোনো আগ্রহই দেখলাম না, তাই সন্দেহটা আরো গাঢ় হয়। নাম্বার থ্রি, সবচেয়ে বেশি সন্দেহ হয় তার সাবধান বাণী শুনে, সে সবাইকে সাবধান করে এখানে না থাকতে, তাহলে সে কেন থাকে? নাম্বার ফোর, আরেকটা সমস্যা হলো হারিকেনকে নিয়ে। মনে করে দেখুন, আমরা যখনই ভয় পেতাম হারিকেনগুলো সেই সময় নিভে যাওয়ার মতো হতো, রহস্যজনক। আর তার কারণ, সে হারিকেনে তেল কম ভরে রাখত আর তা হিসেব করত। নাম্বার ফাইভ, ছাদের খালি ড্রামগুলো দেখে আমার সন্দেহ হয়, ছাদে কেন এগুলো থাকবে? তাছাড়া সেগুলো হলরুমের উপরে ছিল, আর আত্মাটা শুধুই হলরুমে দেখা যেত। দ্বিতীয়বার ছাদে উঠে একটা ড্রাম পড়ে থাকতে দেখি। ড্রাম শুধু শুধু পড়ে থাকতো কেন আমার সন্দেহ হয়। আমি আবার ছাদে উঠি, কিন্তু সেটা কেউ জানে না। আমি ড্রামগুলো সরিয়ে সেখানে একটা বড় ধরনের ছিদ্র দেখতে পাই, যেটা ড্রামের নিচের পাটাতন দিয়ে ঢাকা ছিল। সে হলরুমের ভেতর সাদা কাপড় ঢুকে ভয় দেখানোর জন্য ছিদ্রটা ব্যবহার করত। নাম্বার সিক্স, শেষ দিন তাকে জিজ্ঞেস করার পর আমাকে এই বাংলোর ইতিহাস সেখানে কিভাবে এলো তা বলে। আমি একটু লক্ষ্য করে দেখি সে এখানে কাজে আসার আগে এটাতে ভূত ছিল না। সে আসার পরই ভূতের ভয়ে মালিক চেঞ্জ হয়, নতুন মালিকও এখানে টিকে থাকতে পারেনি, তাই বলে তার থাকা কিন্তু বন্ধ হয়নি। নাম্বার সেভেন, তার হাঁটা চলার স্টাইল সন্দেহজনক। ভালো করে দেখুন, তার চলাফেরার স্টাইল কাজের লোকদের মতো না, সাধারণ স্টাইলেই সে চলাফেরা করে। আর তার কথা বলার ধরনটা দেখুন, কোন অঞ্চলের ভাষা এটা? কোন অঞ্চলেরই না। সাধারণভাবে দেখলে মনে হয় সে আমাদের সাথে শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করে। আমারও তাই মনে হয়েছিল, কিন্তু পরে বুঝলাম সে আসলে আমাদের সাথে গ্রাম্য ভাষায় কথা বলার চেষ্টা করে, কিন্তু সে গ্রাম্য ভাষা ভালোভাবে জানে না, যার কারণে এক এক সময় এক একভাবে কথা বলে। ভয় দেখাবার জন্য অনেক ভালো পদ্ধতি ব্যবহার করেছে সে, অবাক করার মতো।
কিন্তু আপনি এত ভয় পাওয়ার অভিনয় কেন করলেন? আর আসবেন না কেন বললেন?
তার পেছনে অবশ্যই কারণ আছে। আমি ভয় পাওয়ার অভিনয় করে আসবো না বলাতে ওর সাহস বেড়ে যায়, আর তার রাস্তাও পরিষ্কার হয়ে যায়। আর আপনাকে কেন বলেছিলাম জানেন?
কেন?
আমি জানতাম আপনাকে এটা বললে আপনি অনেক রেগে যাবেন আর আমাদের গালি দিতে থাকবেন, এমনকি বাংলায় আসার পর কেয়ারটেকারের সামনেও আমাদের গালি দিতে থাকবেন। এতে করে ও নিশ্চিত হতে পারবে যে আমরা সত্যিই আসবো না, আর তাই সে খালি মাঠে গোল দেবার চেষ্টা করবে, আপনাকে একা পেয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। হলেও তাই সে আপনাকে ভয় দেখাবার চেষ্টা করে। আপনার কাছে যে রিভলভার আছে সেটা সে জানত না, তাই ভয় পেয়ে আপনি যখন গুলি করেন সে হতভম্ব হয়ে পালাবার চেষ্টা করে। এমন কিছু হবে আমার ধারণা ছিল, তাই সন্ধ্যা থেকে আমরা বাড়িটার উপর নজর রাখতে থাকি। মাঝরাতে হাসির শব্দ শুনে আমরা সাবধান হয়ে যাই, আর যখন গুলির শব্দ শুনি তখন আপনাকে সাহায্য করার জন্য আমরা সামনে আসতে থাকি। তখনই আমরা ওকে পালাতে দেখি। ও সাদা পোশাক পরেছিল, আর ওকে দেখার সাথে সাথেই আমরা গুলি করি। তারপরের ঘটনা তো আপনিও জানেন।
স্যার, আমি এইসব করছি স্যার।
এটা সবাই জানে, কিন্তু এটা কেন করলেন?
লোভ। লোভই আমাকে এইগুলো করতে উৎসাহিত করেছে। তাই কেয়ারটেকার সেজে আমি এই বাড়িতে এসে ভূতের ভয় দেখিয়ে বাড়িটা দখল করি।
এই অন্যায়ের শাস্তি আপনি পাবেন। আর একটা কথা বলুন, তারা সারা জীবনের জন্য এখানে থাকতে আসেনি, তাহলে তাদের সাথে এমন কেন করলেন?
সবাইকে ভয় দেখাতে চেয়েছিলাম, যাতে করে আর কেউ কখনো এই জায়গাটাতে না আসে, আর আমার থাকাতেও কোনো বাধা না আসে।
আচ্ছা, আর হাসি আর কান্নার যে শব্দ শোনা যায় ওটা কিভাবে করবো?
স্যার, এইগুলো ক্যাসেটে রেকর্ড করা আছে স্যার। আমি রাতের বেলায় সিডিটা অন করে দিই, আর ঘরের বিভিন্ন জায়গায় সাউন্ড বক্স লুকিয়ে রেখেছি। হলরুমের চার কোনায় চারটা আছে, মেঝেতে গর্ত করে ভেতরে এইগুলো রেখে উপরে টাইলস করে দিয়েছি, তাই বোঝাই যায় না।
অনেক ভালো প্ল্যান। এখন ভালোভাবে বলে ফেলুন, আরিফ সাহেবের বোন কোথায়?
আমি জানি না স্যার।
থানায় নিয়ে কিছুটা দিলেই জানবে, সময় থাকতে বলে ফেলুন, আপনার জন্য ভালো হবে।
দাঁড়া, দেখাচ্ছি মজা।
কি করছেন আপনি
স্যার? ভালোভাবে বললে ও মুখ খুলবে না। ওকে বলতে বলুন আমার বোন কোথায়, আর যদি না বলে তাহলে।
আরিফ সাহেব, মাথা ঠান্ডা করুন, আইন নিজের হাতে নেবেন। আরিফের বোন কোথায়?
সে তো আর নেই স্যার।
মানে?
ওই দিন রাতেও আমি ভয় দেখাবার চেষ্টা করি, একসময় সে নিজের রুম থেকে বের হয়ে আসে। যখন হল রুমে ঢোকে আমি ওই জায়গাটা দিয়ে রুমের ভেতরে একটা সাদা কাপড় ঢুকিয়ে দিয়ে নিচে নেমে আসি। উদ্দেশ্য ছিল সে কেমন ভয় পায় তা দেখা। সে অবশ্য ভালোই ভয় পেয়েছিল, তারপরও কেন জানি অনেকক্ষণ কাপড়টার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে হঠাৎ দৌড়ে বাংলো থেকে বের হয়ে আসে। আমার মনে হয় সে ভয় দেখানোর ব্যাপারটা বুঝে ফেলেছিল,
তাই সে বাইরে এসেই বাংলোর ছাদের দিকে তাকিয়ে থাকে। আমার মনে ভয় হয়, আমার এতদিনের প্ল্যান এত কিছু সবই কি মাত্র কিছুক্ষণের মধ্যে একটা মেয়ের কারণে নষ্ট হয়ে যাবে? আমি এটা সহ্য করতে পারছিলাম না। তাই
তাই
সে যখন ছাদের দিকে তাকিয়েছিল, তার পেছন থেকে মাথায় আঘাত করি, আর আঘাতটা অনেক জোরে লেগেছিল হয়তো, তাই সে সেখানেই মারা যায়।
স্যার, সে আমার বোনকে মেরে ফেলেছে, মেরে ফেলুন তাকে, আমাকে ছাড়তে বলুন।
মাথা ঠান্ডা করুন আরিফ স্যার, তাকে মারতে গিয়ে নিজে খুনি হবেন, আইনি ওর বিচার করবে। ওকে আমরা সাথে নিয়ে যাচ্ছি, আপনার কুকর্মের শাস্তি আপনাকে পেতে হবে। তার আগে বলুন লাশটা কোথায়?
স্যার, বাংলোর পেছন দিকে ওই 2 কিলোমিটারের মতো ভেতরের জঙ্গলের এক জায়গায় তার লাশটা আছে, ওই কফিনের ভেতরে রেখে দিয়েছি।
জায়গাটাতে নিয়ে যেতে পারবেন?
পারবো স্যার, 1 কিলো যাবার পর একটা ভাঙা পুরনো বাড়ি আছে সেখানে, আর তার পাশের রাস্তা দিয়ে 1 কিলো গেলেই রাস্তার পাশে তার কবর। ওইদিকে মানুষ যায় না, তাই কবরটা খুব সহজেই খুঁজে পাওয়া যাবে।
তার কথা মতো তাকে সাথে নিয়ে ইন্সপেক্টর তারেক, আরিফ আর 2 জন কনস্টেবল ওই জায়গায় যেতে থাকে। এমন সময় আবহাওয়া খুব খারাপ হয়ে যায়, হঠাৎ করে কালো মেঘ এসে সূর্যটাকে ঢেকে দেয়, গড়ি গড়ি বৃষ্টিও পড়তে থাকে। হালকা বৃষ্টিতে ভিজেই তারা এগোতে থাকে। যখন তারা ভাঙা বাড়িটার কাছে এসে পৌঁছ, হঠাৎ করে বৃষ্টির মাত্রা আরো বেড়ে যায়, সাথে সাথে দমকা ঝোড়ো হাওয়া আসতে থাকে। তারা দৌড়ে গিয়ে ভাঙা বাড়িটায় আশ্রয়। তখন ভর দুপুর, তারপরও বৃষ্টি আর ঝড়ের কারণে দিনটা সন্ধ্যার মতো অন্ধকার হয়ে পড়ে। একজন আরেকজনকে ঠিক মতো দেখতেও পাচ্ছিল না, ঘন্টা খানিকের মতো এমন অবস্থায় থাকে। তারপর এক সময় বৃষ্টি কমে আসে, আর তারা তখন সামনের দিকে এগোবার জন্য প্রস্তুত হয়। কিন্তু তখনই তারা আবার আরেকটা সমস্যায় পড়ে। যখন কিছুটা আলো ফিরে আসে, তারা সবাই লক্ষ্য করল হাতকড়াটা এখানে থাকলেও কেয়ারটেকার এখানে নেই। সবাই অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? হাতকড়া সহ পালিয়ে গেলে একটা কথা ছিল, কিন্তু হাতকড়া ঠিকই আছে, শুধু কেয়ারটেকার নেই, আর এতজনের ভেতর থেকে হারিয়ে গেছে যা পুরোপুরি অসম্ভব। কারণ এখান থেকে বেরোতে গেলে কারো না কারোর গায়ের সাথে ধাক্কা লাগার কথা, কিন্তু কিছুই তো হয়নি সেরকম। সবাই হতভম্ব হয়ে যায়।
আগেই বলেছিলাম মেরে ফেলি বেটাকে, এখন সে পালিয়ে গেছে, আমার বোনের খুনে আমার হাতে এসে আবার চলে গেছে।
চিন্তা করবেন না, পালিয়ে আর যাবে কোথায়? পালিয়ে সে বাঁচতে পারবে না, ধরা ওকে পড়তেই হবে। খুনি যখন বের হয়েছে, এখন সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, পুলিশের হাত থেকে সে রেহাই পাবে না। যাই হোক, এখন চলুন আপনার বোনের খোঁজটা আপাতত করি, দেখি তার লাশের কোনো খোঁজ পাওয়া যায় কিনা।
তারা আবার সবাই সামনের দিকে রওনা দিল। কিছুক্ষণ যাবার পরই তারা কেয়ারটেকারের সেই বর্ণনার জায়গাটা খুঁজে পেল। এমনকি যখন সামনে এগিয়ে গেল, তখন লাশের কফিনও দেখতে পেল, পাশে কবরটাও খোঁড়া ছিল। প্রথমে তারা অনেকটা অবাক হয়, লাশ কিভাবে কবরের বাইরে আসছে? কেয়ারটেকারের ভাষ্য মতে এটা তো কবরের ভেতরেই থাকার কথা। যাই হোক, এখন এত কিছু ভাবার সময় নেই। আরিফ তো কফিন দেখেই প্রায় কান্না শুরু করেছে, তার এত আদরের বোন এভাবে অকালে চলে যাবে সে কখনোই ভাবেনি। সে তার বোনের লাশের দিকে কিভাবে তাকাবে সেটা ভেবেই তার অবস্থা আরো খারাপ হয়ে আসছে। যাই হোক, কফিনের ঢাকনা খোলার জন্য এগিয়ে যান ইন্সপেক্টর তারেক। পাশের সবার তখন প্রায় দম বন্ধ হয়ে যাবার উপক্রম, কি এক অজানা আশঙ্কা যেন সবাইকে গ্রাস করে আছে। ইন্সপেক্টর তারেক কফিন খুললেন,
এটা কি করে সম্ভব? কেউ কিছু বুঝতে পারছিল না কি করবে, সবাই হতভম্ব। কফিনের ভেতরে একটা লাশ, কিন্তু সেটা রত্নার না, সেটা কেয়ারটেকারের লাশ। সবার ভেতরে যেন এক ঝলক বিদ্যুৎ চমকে গেল, সবাই নিস্তব্ধ, কারো মুখে টু শব্দটি নেই, কেউ কিচ্ছু বুঝতে পারছে না, শুধু একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। এমন সময় একটা হাসির শব্দ ভেসে আসে। সেই শব্দ যেটা বাংলোতে শোনা যেত। সবাই চমকে উঠে সেদিকে তাকায়, দেখে গভীর জঙ্গলের দিকে একটা মেয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে, অনেকটা ভাসমান ভাবে। সবাই চুপ করে সেদিকে তাকিয়ে থাকে। শুধু আরিফ তখন হঠাৎ করে চিৎকার করে ওঠে,
রত্না!
অসম্ভব ভয়ের কাহিনী আজকে কুয়াশার, এবং আমরা শুরুর থেকে দেখেছি অসম্ভব ভূতের ভয়, ভূতের ভয়, ভূতের ভয়, এবং মাঝখানে এসে আমরা শেষের দিকে আমরা দেখলাম যে আসলে ভূত ছিল না, কেয়ারটেকারের ভয় দেখা ছিল, কিন্তু শেষটাকে আসলেই তাই ছিল, আসলে কি ভূত ছিল না? আমরা শেষ মুহূর্তে রত্নাকেই দেখলাম, কেয়ারটেকারকে সে মেরে ফেলে প্রতিশোধ নিয়েছে। ভীষণ ভয়ের কাহিনী, ওই শেষটা ভয়ঙ্কর। অনেকেই লিখেছেন, কিন্তু তার আগে জানিয়ে দেব আজকের কাহিনীর নাম অভিশপ্ত বাংলো। লিখেছেন আমাদের একজন শ্রোতা বন্ধু, লিখে পাঠিয়েছেন আশরাফুল আলম নরসিংদী থেকে, তাকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, এবিসি রেডিওর পক্ষ থেকে। আর আজকে এই কাহিনীর নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুস্তা আবেদ শাড়ি, আর সাউন্ডে অসাধারণ সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনছিলেন আমাদের সাউন্ড এডিটর খালিদকে, একটা বড় সড় থ্যাংকস দিতে চাই, এবং পুরো কুয়াশা টিমকে ধন্যবাদ যারা অভিনয় করেছেন। তাদের নাম জানিয়ে দিচ্ছি: কাঞ্চন, কুমকুম, সিফাত, টিটো, শাড়ি, সেতু, মঞ্জু, লোবান, খালিদ এবং শাকিল। আর আবারও ধন্যবাদ পুরো কুয়াশা টিমকে। অনেক বন্ধু অনেক SMS লিখে পাঠিয়েছে, এবং এটা বোধহয় দীর্ঘতম এপিসোড কুয়াশের। ভাওয়াল রাজাটা ছিল অনেক বড়, এটা বড়, আরো ছিল দু একটা বড়, বাট এটা অনেক বড়, এবং ধৈর্য ধরে শুনেছেন সবাই। এবং কেউ হয়তো এক মুহূর্তের জন্য আমার মনে হয় এদিক ছেড়ে যায় না, কারণ একজন লিখেছেন যে তার কাজিনের বিয়ে হচ্ছে, সে সেখানে বসে বিয়েটি রেখে সে কুয়াশা শুনছে। সে বলেছে যে সব বাদ দেওয়া যায়, কুয়াশা শোনা কোনোভাবেই বাদ দেওয়া যায় না। চট্টগ্রাম থেকে একজন বন্ধু লিখে পাঠিয়েছেন, বেশ আগে, সেটা পড়ছি পরে, কিন্তু এই মুহূর্তে যিনি আমার সঙ্গে আছেন বিবিধ ফ্রম খিলগাঁও, লিখেছে আপু গল্পটা অস্থির হয়েছে, This is the best story, and Kuasha and Premrog is my favorite radio program. Thank you so much, Bibit. Likheche ami Rimon, thanks apu, khub bhalo legeche. Abi likheche Select theke, sis Shegufta apur ki FB ID ache, thakle ki? Ar likheche bhut sound Ratnar ki ache, to tumi sheshei jene gelam. Sound ton chita caretaker korechilo, kintu Ratna ke mere phalay. রত্নাই পরে প্রেতাত্মা, বা রত্নার প্রেতাত্মা আমরা দেখতে পাই, রত্নাই ভূত হয়ে যায় পরে, যে নাকি আবার উল্টো কেয়ারটেকারকে মেরে ফেলে। আমি রাসুল ভুলতা থেকে, শামিন আপু গল্পের মাঝে কথা বলে যে মেয়েটা সেটা কে? সেটা আমি। গল্পের মাঝে যে মেয়েটা কথা বলে সেটা হচ্ছে আর্যে শামিন। ইয়াকুব আলম লিখেছে, ইমন লিখেছে ভূতটা হল রত্না, এক্স্যাক্টলি। ঋতু লিখেছে আপু আমার ধারণা ঠিকই হয়েছে। জুবাই লিখেছে চিটাগং থেকে, আপু শেষে কি হল? ধুর, আচ্ছা শামিন আপু আপনি, আমি বাকি লেখাটা কিছু বুঝতে পারছি না, আপনি কি লিখেছেন? আচ্ছা, ঝড়া লিখেছে লালবাগ থেকে, আপু এত রাতে মিলাদ পড়াইকে আমার রুমে জানলা দিয়ে সুরে সুরে মিলাদ পড়ানোর শব্দ আছে। আমি এগুলি খুব ভয় পাই, এগুলি কথা আমাকে লিখো না তো প্লিজ, তার মধ্যে কুয়াশা হচ্ছিল আজকে। ইয়াকুব লিখেছে তিলপাপাড়া থেকে, আপু কান্নার শব্দটা খুবই ভয়ের। একদম ঠিক বলেছ। হাই কুয়াশার রানী শারমিনা পি, আমি তীর্থা স্টোরি নিয়ে জাস্ট কোনো কথা হবে না, অসম টু দ্য পাওয়ার ফাইভ। আচ্ছা, আলামিন লিখেছেন, আই লাভ অল দ্য টিম মেম্বার্স, থ্যাংক ইউ সো মাচ আলামিন। থুইচিং মারমা লিখেছে কাপ্তাই থেকে, ওরে বাপরে, পূর্ণিমার রাতে খুশির বদলে ভয়, এ কেমন কাণ্ড। হাই আপু, খুব ভয় পাচ্ছি, এই রকম স্টোরি কুয়াশাতে আগে আগেও একবার শুনেছি। ওকে, ধন্যবাদ তোমাকে। রুদ্র লিখেছে, রুদ্র রায়হা লিখেছে, আপি আমি অনেস্টলি বলছি, গল্পের মাঝপথে বুঝতে পেরেছি কেয়ারটেকারটাই সব করেছে, অ্যান্ড সাউন্ড বক্স দিয়ে সাউন্ড ক্রিয়েট করে, তবে ফিনিশিং বাকিটা আসেনি ভাই। তানিয়া, খুবই ভয় পাচ্ছি, পেয়েছি রামপুরা থেকে লিখেছ। ছোয়া লিখেছে, আপু ভয়ে ফ্রিজ হয়ে গেছি, মনে হচ্ছে আমি আমি বাংলোতে আছি। আপু আজকের কুয়াশা স্টোরি খুবই ভালো, একটুও ভয় নেই, ভয় নেই কারো পাশেই আমার, কারণ পাশে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে শুনছি। আপু ওকে একটু হাই বলে দাও। মংখ্যো চিং মারমা কাপড়ে থেকে, হাই শামির আপু, কি বলবো, বড় কষ্ট হচ্ছে, জারিফের বোনটা আর নেই। বিল্লাল লিখেছে কিশোরগঞ্জ থেকে, আমি আজকে একজনকে লাভ করি, আজকে এই কথা থাক বিল্লাল। খিলখিল ভূত লিখেছে, আমি রাইট, অসাধারণ ঘটনা, বেস্ট এভার, থ্যাংক ইউ খিলখিল ভূত। মাহবুব লিখেছে বাগেরহাট থেকে, শামির আপু ও বাড়ির কেয়ারটেকার আর ওর ওয়াইফি ভূত। আর মানিক লিখেছে চিটাগং থেকে, লোভে আপু, লোভে পাপ, পাপে মৃত্যু। হাই আপু, আজ মধু পূর্ণিমার রাত, বাংলাদেশ মারমা বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তোমাকে লিসনারদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, থুইচিং মারমা কাপ্তাই। আমিও যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন, বৌদ্ধ সম্প্রদায়ের সবাইকে এবং পুরো বাংলাদেশের মানুষকে যারা এই মুহূর্তে শুনছেন এবং দেশের বাইরে থেকেও শুনছেন আমাকে, সবাইকে কুয়াশার পক্ষ থেকে, আজ শামিনের পক্ষ থেকে, এবিসির পক্ষ থেকে এত সুন্দর চমৎকার পূর্ণিমার রাত অর্থাৎ মধ্য পূর্ণিমার, মধু পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি। পলাশ সাহা, তেজকুনি পাড়া, শামিন আপু আজকের গল্পটা অনেক ভয়ানক, ভয়ঙ্কর ছিল, ভয়ে আমার শরীর সমস্ত ঠান্ডা হয়ে গেল, অনেক ভালো লাগলো, থ্যাংকস কুয়াশা টিমকে। আফিয়া লিখেছে, শামিন আপু তোমাদের কাছে কি চিঠি পোস্ট করার মাধ্যমে স্টোরি পাঠানো যাবে, না গেলে এবিসির অ্যাড্রেস, না যাবে, গেলে অ্যাড্রেসটা বলো, আমি স্টোরি লিখেছি যেগুলো পাঠাতে চাই। আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমরা যারা যারা শুনছো, যারা যারা ইন্টারেস্টেড, লিখে পাঠাতে বা স্ক্রিপ্ট পাঠাতে, আমাদের অ্যাড্রেস নিয়ে নাও, হাত কম্পোজ করে পাঠালে খুব ভালো হয়। আর আমাদের ইমেল অ্যাড্রেস আছে, যে কোনো, আর মেইল অ্যাড্রেস দুটোই দিচ্ছি আমি, যে কোনোটাতে যেটাতে কনভিনিয়েন্ট হয় তোমরা সেটাতে পাঠিয়ে দিও। আগে ইমেল অ্যাড্রেসটা বলি, কুয়াশা এফএম @gmail.com, আবারও বলছি কুয়াশা এফএম @gmail.com। আর এবিসির মেইল অ্যাড্রেস যেখানে পোস্ট করে পাঠাতে চাইছো সে অ্যাড্রেসটা দিচ্ছি, ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। ঢাকা ট্রেড সেন্টার, এবিসি রেডিও, সেকেন্ড ফ্লোর, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, এই ঠিকানায় পাঠাতে হবে। আর এটা কে লিখেছে, প্লাবিতা চিটাগং থেকে, কুয়াশা অনেক রোমাঞ্চকর হয়েছে আপু, আমি শোভন। প্লাবিতা তাহলে কি, আমি বুঝলাম না নাম, শোভন, ও আমার ফ্রেন্ড, আই এম সরি, প্লাবিতা লিখেছে, আমার ফ্রেন্ড শোভন, জাহিদ, লিমা, অ্যানি, অধরা, ওদেরকে হাই বলো। আচ্ছা হাই এভরিওয়ান। ছোয়া লিখেছে, আপু ভয় ফ্রিজ হয়ে গেছি, এটা বোধ হয় আরেকবার পড়েছিলাম, আজকের কুয়াশা অসম হয়েছে, চুমকি চিটাগং থেকে, আমি সঞ্জিদা চিটাগং থেকে, আপনার নিউ ফ্রেন্ড, কুয়াশা জাস্ট অসম। নুরুদ্দিন ফ্রম ময়মনসিং, কেয়ারটেকার হলো মূল ভূত, লটস অফ লাভ ফর কুয়াশা, ধন্যবাদ। আচ্ছা আদিত্য লিখেছে, সেই গার্ডটাই সব সমস্যা করেছে। নিমন লিখেছে, আমি আগেই ভেবেছিলাম যে ভূতটাকে, ভূত হচ্ছে কেয়ারটেকার। মোহাম্মদ ইসমাইল লিখেছে, কোথায় গেল, শান্তিনগর থেকে, আজকের গল্পটা অসম, থ্যাংক ইউ শামিন আপু। শামিন আপু ওই বাড়ির কেয়ারটেকার আর ওর ওয়াইফি ভূত। লাকি লিখেছে খাগড়াছড়ি থেকে, আপু আমার খুব ভয় হচ্ছে, আমার ইচ্ছে করছে রেডিওটা অফ করে ফেলি। আপু আজকের কুয়াশা যে শুনছি খুব ভয় করছে, ভালো লাগছে। থ্যাংক ইউ আপু ভূতের গল্প প্রচারের জন্য। পিমায়া চিং মারমা কাপ্তাই থেকে, হাই আপু, আমি থুই চিং মারমা কাপ্তাই থেকে। এই রকম ভয়ঙ্কর স্টোরি জীবনে কোনোদিন শুনিনি, ভয়ে টয়লেটে যেতে পারছি না। ও মা, তাই লিখেছে থুই চিং মারমা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি অনেকগুলো SMS পাঠিয়েছেন, মানে সবচেয়ে আপনাকে ধন্যবাদ। যে কারণে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে মধু পূর্ণিমাটা আমি জানতাম না, আপনার মারফতে জানতে পেরেছি এবং সবাইকে শুভেচ্ছা জানাতে পেরেছি, সেটাই অনেক বড় আনন্দের এবং ধন্যবাদ আপনাকে। শামিন আপু, একসাথে চার ফ্রেন্ড রাত জেগে কাজ করছি কুয়াশা শোনার জন্য, খুব ভয় পাচ্ছি আমরা। রনি নারায়ণগঞ্জ থেকে আই লাভ কুয়াশা। থ্যাংক ইউ রনি। আসিফ চিটাগং থেকে, আমার মনে হয় এখনকার দারোয়ানটাই, এগুলো সব আগে এসে গেছে যখন কুয়াশা চলছিল। আপু আজকে স্টোরিটা শুনে খুবই ভয় করছে এবং খুবই ভালো লাগছে, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা হাই আপু, আজ মধু পূর্ণিমা, আচ্ছা এটা পড়েছি, এটা অনেকবার এসে গেছে একই SMS। সাকিব লিখেছে কক্সবাজার থেকে, আপু আমার ফ্রেন্ডদেরকে হাই বলে দাও কক্সবাজার কলেজ থেকে, হাই। এটাকে রাহাত, এই সব কিছুর সাথে মনে হয় ওই হাউজের কেয়ারটেকারের জড়িত আছে। রুবেল সোহেল লিখেছে আরামবাগ থেকে, আপু আমরা দুইজন সাততলার ছাদে বসে শুনছি আর শরীরের পশম দাঁড়িয়ে গেছে। আনিস লিখেছে মুগদাপাড়া থেকে, কেয়ারটেকারই বদ। আপু আজকের কুয়াশা স্টোরি খুব ভালো, একটু ভয়, আচ্ছা ভয় নেই, পাশে গার্লফ্রেন্ড আছে। মিম লিখেছে শিলং থেকে, আপু আমার মনে হয় আজকের গল্পের নাম ভৌতিক বাংলো, অভিশপ্ত বাংলো দিয়েছি আমরা নাম। সাইম লিখেছে চিটাগং থেকে, স্বামী আপু কি শোনাচ্ছেন, ভয়ে আমি পুরাই শেষ। নয়ন লিখেছে আমার মনে হয় যে সব ঘটনার পেছনে কেয়ারটেকারের হাত আছে, কারণ ঘটনার সময় সে থাকে না, ঘটনার পর সে আসে। রাব্বানি লিখেছে জুরাইন বাজার থেকে, শামিন আপু তোমাকে এবং কুয়াশা টিমকে থ্যাংকস। শামিন আপু আমি কুয়াশা প্রতিদিন শুনতে চাই, প্রতিদিন পসিবল না ভাই, অ্যাকচুয়ালি কেয়ারটেকার এন্ড তার ওয়াইফ এই সব কিছুর কারণ। জুয়েল ফ্রম কক্সেস বাজার। টঙ্গি থেকে ইমন লিখেছে, আই এম শিওর যে দারোয়ানটার আর তার বউ এসব কিছু করছে। তানিয়া লিখেছে রামপুর থেকে, আমার মনে হয় কেয়ারটেকার এসবের কাজ, সব প্রেডিকশন যা ছিল সেটা লিখে পাঠিয়েছে এবং সঠিক। মৌসুমী লিখেছে শাখারি বাজার থেকে, হ্যালো শারমিন আপু কেমন আছো, আজকের গল্পটা খুবই ভয়ঙ্কর ছিল, অনেক ধন্যবাদ মৌসুমী, আমি ভালো আছি। আবুল মঞ্জুর জুয়েল লিখেছে কক্সবাজার থেকে, শামিন আপু আমি একটা সত্য কাহিনী পাঠাতে চাই, কিভাবে পাঠাবো যদি বলেন, আমি একটু আগে বলে দিয়েছি নিশ্চয়ই আপনি শুনতে পেয়েছেন। আপু আমি অপি ফ্রম চিটাগং, আই রিড ইন ক্লাস 8, আমার এক্সামের জন্য এক মাস রেডিও শুনতে পারিনি, আই রিয়েলি মিসড ইউ অ্যান্ড লাভ কুয়াশা। ঠিক আছে আমাদের বিদায় নিতে হবে, বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, সবাই খুব ভালো থাকবেন, আবারও সবাইকে মধু পরিবার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.